This track was downloaded from FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানশীল রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোন ঘটনাই সর্বজনীন নয়। শুরু হলো আমাদের নতুন অনুষ্ঠান ডর। সমস্ত অশুভ শক্তির সন্ধানে ডরের যাত্রা শুভ হোক। আমি আরজে কিবরিয়া আপনাকে স্বাগত জানাচ্ছি এবিসি রেডিওতে। ডর প্রথাগত ভয়ের অনুষ্ঠান নয়। বাংলাদেশের অসংখ্য জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের ভৌতিক পরিবেশ। আমরা খুঁজে বেড়াচ্ছি সেই সব জায়গা এবং এরকম জায়গাতে বসেই শুনছি আপনার জীবনের ডরের গল্প। রেহান এবং সুমন দুই বন্ধু মিলে যাচ্ছে সেই সব জায়গাতে। পুরো সপ্তাহ জুড়ে ধারণ করা হচ্ছে এই অনুষ্ঠানটি, যা আপনাকে শোনানো হবে প্রতি বৃহস্পতিবার রাত 11:20। রেহান এবং সুমনের ডরের প্রথম যাত্রাটি হচ্ছে ফেনীর মহিপালের একটি অজানা শ্মশান ঘাটে। ফেনীর মহিপালের শ্মশান, মৃত্যুর পর এখানে হিন্দুদের দাহ করা হয়। চোখ বুলালেই কানে ভাসতে থাকে মৃতদেহ পোড়ানোর মতো মর্মর শব্দ। আগুন চিরতরে গ্রাস করে নেয় মানুষের শেষ অস্তিত্বটুকু। বাতাসে কান পাতলে অনুভব করতে পারা যায় স্বজনদের কান্নার শব্দ। রাতের বেলা তো দূরে থাক, দিনের বেলাতেই মানুষজন এই শ্মশানের দিকে একা একা আসতে ভয় পায়। কথিত আছে বিভিন্ন সময়ে এই শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় অদ্ভুত রকমের শব্দ শোনা যায়, যা শুনে পিলে কখনো চমকে যায়। প্রিয় শ্রোতা, আজকের এই শ্মশান ঘাটের দিকে রওনা হয়েছে রেহান এবং সুমন। পুরো সপ্তাহ জুড়ে তারা ধারণ করেছে ওখানে বসে ডরের গল্প। যে ডরের গল্পগুলো তারা শুনেছে তা আপনার কাছে আমরা পরিবেশন করছি। এই অনুষ্ঠানটি প্রথাগত ভৌতিক অনুষ্ঠান নয়। আমরা প্রথমেই বলে নিয়েছি বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে আমরা সেই জায়গাতে বসে আপনার জীবনে ডরের গল্প আমাদের শ্রোতাদের কাছে নিয়ে আসব। এই সপ্তাহে যে দুজন বন্ধুকে নিয়ে রেহান এবং সুমনের যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রার কিছু অংশ প্রথমে আমরা শুনব এবং তারপর আমরা ঢুকে যাব ডরের গল্পে। চলুন মূল পর্ব শুরু করা যাক।
মামা, জোস একখান চা খাইলাম রে।
সেই এরকম চা রে বন্ধু, আর তুই ঘুমায় উঠছিস না সিএনজি তে, তোর তো চা একটু বেশি ভালো লাগবেই।
মামা, তোমার চা ভালো হয়েছে। এই টিকিট আছে তো তোর কাছে? টিকিট আনছে?
হ্যাঁ টিকিট আছে, চলো।
বাসে ওঠার আগে ভাই আপনারা দুজন ঠিক আছেন তো?
হ্যাঁ, তো মাসুদ ভাই?
হ্যাঁ অবশ্যই ঠিক আছি।
আর জামান ভাই?
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই।
বুঝছেন, যে জায়গায় নিয়ে যেতেছি পরে কিন্তু কইতে পারবেন না এটা কই আনলেন।
না 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 না, আমাদের কিন্তু প্রায় বাসে অনেকটা সময় বসে থাকতে হবে। আপনারা প্রস্তুত তো?
বসে থাকার দরকার নাই, সব মিলে ঘুমা যাবো, কারণ রাত্রে ঘুমাবো না আমরা কেউ, এটা হচ্ছে প্ল্যান।
আচ্ছা ঠিক আছে,
ওকে দোস্ত, চল আমরা বাসে উঠে যাই।
আর দু একদিন না ঘুমাইলে কিছু হয় না।
এভাবে 3 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছাই ফেনীর তারুর দোকান নামক একটা জায়গাতে।
নামতে হবে এখন জামান ভাই, চলেন নামি।
আচ্ছা এই দোকানটার নাম, এই জায়গাটার নাম তারুর দোকান কেন? আসলে আমি তো
না, আসলে কাহিনী হয়েছে কি, এই জায়গাটায় মানে যখন আরো 20-25 বছর আগের কথা, তখন এত দোকানপাট ছিল না, এখন যত দেখতেছেন। ওই দোকানদারের নাম ছিল তারু মামা। তো সবাই আইসা বাসালারে কইতো যে ওই দোকানে নামাবেন, দোকানে নামাবেন, কার দোকান? বাসালারও ওই দোকানে চা খাইতো। ওই তারুর দোকানের নামাই দিয়েন, তারুর দোকান এখন জায়গার নামই হয়ে গেছে তারুর দোকান,
মানে দোকান চার দোকান কিন্তু নাম হয়েছে তারুর দোকান। ধরেন এই দোকানটা যদি হতো রেহানের মামার দোকান
তাহলে এটা হয়তো
জায়গার নাম হতো রেহানের মামার দোকান, মানে আমরা তো মনে করছিলাম তারির তারি কারি মাসুদ ভাই কিন্তু খালি মজার মানুষ। আচ্ছা কি বলেন জামান ভাই, মাসুদ ভাই একটু খাওয়া দাওয়া খাল খাওয়া দাওয়া করি,
তোরা চাচু খা আমি এখন কিছু খাবো না দোস্ত, আমি মহিপালের টিকিটটা কেটে করি।
আচ্ছা ঠিক আছে তুই টিকিট কাট, আমরা একটু খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। ঠিক আছে
অবশ্যই।
এই হচ্ছে আমাদের দ্বিতীয় বাস জার্নি, এখান থেকে রওনা দিয়ে আমরা পৌঁছে যাই ফেনীর মহিপালে। এভাবেই মহিপাল থেকে আমরা রওনা দিলাম বাসে, পৌঁছালাম খায়রা, সময় ছিল প্রায় এক ঘন্টার মতো।
খায়রাতে তো চলেই আসলাম, ওয়াকিং ডিস্টেন্স, আমাদেরকে অনেকখানি জায়গা পার করতে হবে, তবে হাইটা এখান থেকে আর কোনো ওয়ে নাই।
চতুর্দিকে দেখতে পাচ্ছি জঙ্গলই দেখা যেতেছে, কান দিকে যাব না বাম দিকে যাব?
ওই সাইডটাতে হচ্ছে তোর বসত বাড়ি আছে কিছু, ওই সাইডে আমরা এখন যাব না, আমরা যাব এই সাইডটায়, জঙ্গলটা পার করতে হবে আমাদেরকে, জঙ্গলটা কিন্তু সরু লম্বা, জঙ্গল পার করেই হচ্ছে আমাদের ওই শ্মশানঘাট।
আমরা হাঁটছি জঙ্গলের ভেতর দিয়ে,
যথেষ্ট ঘন জঙ্গলের মামা, এখান থেকে যাইতে সমস্যা আছে।
টর্চ লাইট গুলো আমাদেরকে বেশ সাহায্য করছে হাঁটার ক্ষেত্রে, এবং কখন কোথায় পা পড়ছে অনেক সময় সেটা নিজেরাই দেখতে পাচ্ছি না।
একটা ব্যাপার খেয়াল করছো সুমন, আমরা কিন্তু অটোমেটিক্যালি আস্তে আস্তে কথা বলতেছি, কিসের ভয়ে আমি কিন্তু জানি না।
কথাই তো বাইরে হইতেছে যে এটাই তো অনেক বেশি।
আচ্ছা কথা বলতে বলতে আগে আসিস না, ওনাদের মাঝখানে থাকতে পারি।
আচ্ছা মাসুদ ভাই, জুয়েল ভাই, আপনারা আমাদের মাঝামাঝি থাকেন, পাশে যাওয়ার কোনো দরকার নেই।
হয়তো ভালোই পাচ্ছ সুমন।
কেন
জুয়েল ভাইকে জামান ভাইরা জুয়েল ভাই বানালি শুনছ?
দরকার বাদ দে,
আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি।
অবশেষে হাঁটতে হাঁটতে ঘন জঙ্গল পার করে এখন আমরা সবাই শ্মশানে দাঁড়িয়ে আছি।
একটা বসার জায়গা খুঁজে বের করা দরকার
দোস্ত। আমার কিন্তু একটু ভয় লাগতেছে, সত্যি কথা আমি বলি, তুই জানিস যে আমি মিথ্যা কথা বলি না কখনো। এতক্ষণ ধরে মাসুদ ভাই আর জামান ভাই আমাদের সঙ্গে আছে, তো জামান ভাই কি অবস্থা?
না সুমন ভাই, এখানে প্রথম আসলাম আপনাদের সাথে, তোমার দেখে তো খুব ভয় লাগতেছে।
আসলে আমি তো
আসলে একটু বেশি খালি তো জায়গাটা, একটু আর ওই যে জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের আসতে হয়েছে, একটু ভূতরে ভূতরে ভাব। আসলে এই জায়গাটার অনেক উল্টাপাল্টা এই ব্যাপারে কথা আছে, আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা কেউ, এখানে নাকি অনেকেই রাত্রেবেলা কান্নার শব্দ শুনতে পায়।
কিন্তু আমি আমি এই জিনিসটা রেহান আমি এখন যেটা দেখতে পাচ্ছি, জানি না মাসুদ ভাইয়া এবং জামান ভাই এটা পাইতেছেন কিনা, আমরা কেমন জানি একটা গন্ধ পাইতেছি, একটু একটু আমার কেমন জানি, তুই খেয়াল করছিস একটা উৎকট গন্ধ মনে পাওয়া যাচ্ছে।
হ্যাঁ এইটা
এরকম জায়গায় গন্ধ থাকাটা মনে স্বাভাবিক। কারে দিয়ে শুরু করতে পারি, মাসুদ ভাইকে দিয়ে শুরু করা যায় রেহান নাকি জামান ভাইকে দিয়ে শুরু করা যায়?
আসলে এমন জায়গায় বসছি আমার তো এখনই বুক ধকল করতেছে।
কিন্তু এটা কিন্তু সত্যি কথা, এরকম একটা জায়গা না হলে কিন্তু জমে না।
আসলে চারিদিকে কোনো লোকজন নাই, এখন তো একেবারে নীরব।
আমরা চারজন আছি, দেখা যাক কি হয়, যা ঘটার তো ঘটবেই।
আমাদের মনে হয় কোনো ভয়ের কিছু নাই। জামান ভাই আপনি গল্প বলবেন নাকি মাসুদ ভাই গল্প বলবেন?
কি আপনারাই সিলেক্ট করেন?
মাসুদ ভাই আপনারা দিয়ে শুরু করে, জামান ভাই কিছু মনে করবেন না তো?
না না না।
ওকে
হ্যাঁ সুমন ভাই, আমি একটা মানে অনেক আগের একটা গল্প বলতে চাই, বাস্তব। আমি নিজে একদিন এরকম রাস্তা দিয়ে যাইতেছিলাম, তো যাইতে যাইতে সামনে দেখলাম আমার লোক আছে, তখন আমাদের বাড়িতে টিভি ছিল না।
কোন জায়গায় আপনি কোন জায়গায়
বাড়ি? আমার বাড়ি খুলনায়, জাবদিপুর গ্রাম।
কোন গ্রাম?
ফুলবাড়ি গেট জাবদিপুর গ্রামে।
আচ্ছা আচ্ছা।
তো আমাদের বাড়িতে টিভি ছিল না, ওই তখন আমরা টিভি দেখতে যাইতাম।
কত সালের ঘটনা হতে পারে
এটা? 92-93।
ওকে।
তো আমরা টিভি দেখতে যাইতাম, চেয়ারম্যান আমাদের চাচা হয় ওনাদের বাড়িতে টিভি দেখতে যাইতাম। তো রাত্রে টিভি দেখে বাড়িতে আসার সময় আমি দেখলাম যে আমার সামনে লোকজন আছে, গুনগুন করে তারা হাঁটতেছে। তো আমি তাদের সাহসেই আমি হাঁটতে শুরু করলাম।
আনুমানিক কটা হবে রাত?
11:30 হবে।
আচ্ছা আচ্ছা।
তো আমি তাদেরকে দেখে আমার আরো সাহস হয়েছে যে লোক আছে এত রাত, তাও তো বাহিরে লোক আছে। তো আমি হাঁটতে থাকি, এক পর্যায়ে আমি একটু এদিক সেদিক তাকানোর পরে লোকজন গুলো আর দেখলাম না, হঠাৎ করে তারা নেই। নেই বলতে মানুষ দেখছিলাম, কিন্তু পরে দেখলাম যে কুকুর হয়ে মানে কুকুর আমার সামনে দিয়ে কয়েকটা কুকুর চলে গেল।
মানে আমি বুঝিনি, মানে মানুষগুলাই কি আপনি চোখের সামনে দেখছেন?
আমি ডানে বামে তাকায় দেখতে গেছি যে আরো কেউ আছে কিনা, বা আমার কিরকম একটু লাগলো। আমি এদিক সেদিক তাকানোর পরে সামনে তাকায় দেখি সেই লোকগুলা নেই, কিন্তু কয়েকটা কুকুর খুব দ্রুত আমার সাইড দিয়ে চলে গেল। কিন্তু কুকুরগুলা যাওয়ার পরে বিশ্রী গন্ধ, মানে যে গন্ধগুলো আমি জীবনে কোথাও পাইনি, আর ওই মানুষগুলো যখনই দেখলাম না তখন আমি দৌড় শুরু করলাম, আর দৌড় শুরু করছি পরে কুকুরগুলা আমার দিকে তাকায়, মানে সবগুলো কুকুরই আমার দিকে তাকানো, তা আমি এক দৌড়ে বাড়ির ভিতরে ঢুকছি। বাড়ির ভিতর ঢোকার পরে আর আমাদের বাড়িতে আল্লাহর রহমতে কোনো ভয় নাই, তো যার কারণে আমি
কেন ভয় নাই কেন আপনাদের বাড়িতে?
অ্যাকচুয়ালি আমার আব্বা মসজিদে নামাজ কালাম পড়ায়, আর আমার আব্বা খুব পরহেজগার, আমার আম্মাও পরহেজগার, নামাজ কালাম পড়ে, আমরা সবাই নামাজি ফ্যামিলির লোক, কিন্তু আমি একটু ওই টিভি টুভি দেখতাম, ঘুরতাম এদিক সেদিক, তো রাত বিরাত আমি ভয় পেতাম না। আমি ছোটবেলা থেকেই একটু সাহস বেশি দেখাইতাম, যার কারণে মাঝে মধ্যে এইসব ঘটনার সামনে পড়তাম।
আপনার কোনো বন্ধু বান্ধব বা পরিচিত কেউ কি এরকম ঘটনার মধ্যে পড়ছে ওই এলাকায়, ওই একই জায়গায় একই রাস্তায়?
হ্যাঁ, এরকম যেমন আমি একটা দেখছি, আমার বন্ধু সে রাস্তা দিয়ে রাত্রে ঈশান নামাজ পড়ে আসার পরে ও আসতেছে, ওর বাড়িটা একটু জঙ্গলের ভিতর দিয়ে, তো ও দেখতেছে যে একটা মাথা শুধু লাফাইতেছে, শুধু একটা মাথা, কোনো মানুষ নাই।
কোথায়?
রাস্তার ভিতরেই, মানে বাগান চতুর্দিকে গাছপালা, তো সেই মাথাটা লাফাইতেছে, শুধু মাথা, কোনো দেহ দেখা যাচ্ছে না। তো ওই মাথা দেখে ও তো চিৎকার শুরু করছে, যখনই মাথা দেখে চিৎকার শুরু করছে অলরেডি একটা বডি আইসে মাথার সাথে লাগিয়ে ওর আগেই দৌড় দিয়ে চলে গেল, ও জায়গায় বেহুশ। আমাদের বন্ধুটার নাম মামুন, চিৎকার দিয়েই বেহুশ হয়ে গেছে। তারপরে অনেকে লোকজন দৌড়ে গিয়ে দেয়, যখন হুশ আসছে, হুশ আসার পরে বললো বইলা আবার বেহুশ হয়ে গেছে। তো ও এটা দেখা খুবই ই হয়েছিল, এটা আমরা শুনছি।
এটা এটা আনুমানিক কয়টার দিকের ঘটনা?
এটা রাত্রে ঈশান নামাজ পড়ে হাদিস বলে, অনেক আমলের কথা বলে, দেখেছেন 10টার পরে আর কি।
আচ্ছা মাসুদ ভাই, এই ঘটনাটা আপনি যখন শুনছেন তখন আপনি তো বিশ্বাস করছেন যে এই ঘটনাটা ঘটছে, আচ্ছা আপনি কি এইসব ব্যাপারে বিশ্বাস করেন, মানে জিন ভূত পরি অশরীরী ব্যাপার স্যাপার?
আসলে ছোটবেলায় তো অত কিছু বুঝতাম না, তারপরে যখন বলতো যে জিন আছে ভূত আছে, তো মাঝে মধ্যে সাহস করে করে চলে যাইতাম এক এক জায়গায়, কিন্তু যাই ঠিকই অনেক কিছু দেখার পরে এখন বিশ্বাস করি যে না আছে।
যেমন আপনার কি মনে হলো এই ঘটনা, আপনার লাইফেও কি এরকম কিছু আছে নাকি?
হ্যাঁ, আমার লাইফে অনেক কিছু মোটামুটি ঘটেছে।
আপনার লাইফের টা আমরা একটু শুনবো, তার আগে আমরা মাসুদ ভাইয়ের মনে আরো কিছু কাহিনী আছে না মাসুদ ভাই?
জি,
সবাই একটা জিনিস সাবধান করে দিই, এই এলাকার মানুষ যেমনি বলে সবার কথা শুনে যেটা বুঝলাম, হঠাৎ করে যদি কোনো ডাক মাক শুনেন বা কেউ যদি মনে হয় যেন কেউ একজন পিছনে আছে ডাকতেছে বা কিছু, কেউ কিন্তু পিছিয়ে তাকাবেন না, ঠিক আছে?
হ্যাঁ,
এই এলাকার লোকজন কয়,
এটা এটা আরো একবার একটু সাবধান করে দিই ভালো করে, যে যদি মনে করেন যে আপনার পেছনে হয়তো কেউ আছে বা মনে হয় যে কেউ ডাকতেছে বা কোনো ইশারা হচ্ছে, জাস্ট আপনি বলেন, আমাদেরকে বলেন বা একজন আরেকজনকে বলেন, কিন্তু পেছনের দিকে তাকাবেন না, ঠিক আছে? দোস্ত রেহান, তুই তো এই এলাকা সম্পর্কে একটা ঘটনা ছিল যে তুই বলছিলি মরক লাগার মতন
ব্যাপার আছে, মানে ব্যাপারটা একটু খুলেই বলি, যদিও এখানের মানুষ এই এলাকার মানুষ এই শ্মশানঘাটের আশেপাশে এসে ওই বংশগুলোকে নিয়ে কথা বলে না, তো এখানে একটা স্পেসিফিক একটা বংশ ছিল, যে বংশ যে হিন্দু বংশের জন্য এটা ছিল আলাদা, তাদের নিজস্ব অনেক সম্ভ্রান্ত পরিবার, তাদের নিজস্ব শ্মশানঘাট ছিল এটা, এখানে তাদের পরিবারের কেউ মারা গেলে শুধুমাত্র তারাই এখানে মরা পুরাবে, তো তারা একটা পর্যায়ে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বার যখন মরা পুরায় তখন তারা খেয়াল করলো যে এই শ্মশানটা হওয়ার পরেই তাদের পারিবারিক মৃত্যুর সংখ্যা বেড়ে যেতেছে, তো তখনকার আমলে ছিল যে না একটা কিছু দিলে হয়তো দেবী তুষ্ট হবে, বলি দিলে হয়তো দেবী তুষ্ট হবে, এরকমও কথা আছে যে তারা নাকি ছাগল বলি দিছে, গরু বলি দিছে, হ্যাঁ, যে না এভাবে এটাকে ইয়ে করতে হবে, সরাইতে হবে ব্যাপারটাকে, কিন্তু তারা অবশেষে যা হয়েছে সেটা হচ্ছে তারা শেষ পর্যন্ত চলে গেছে এই এলাকা ছেড়ে,
এখন মনে হচ্ছে এই শ্মশানটা এখন ব্যবহার করা হইতেছে,
কারণ আমরা খুব কম
দেখ, আমরা যে অর্ধেক পোড়া কিন্তু কাঠ কয়েকটা দেখছি, তার মানে হচ্ছে এটা খুব বেশি দিনে পুরানো না, হয়তো আজকে কালকের মধ্যে
ব্যবহার করা হয় এই শ্মশান, এখন আবার ব্যবহার করা হয়, কারণ কি এখন তো আর বাংলাদেশ সেই আগের বাংলাদেশ নাই, এখন আমরা অনেক কিছু বুঝি, অনেক কিছু জানি, বুঝেন না?
এখানে কি আপনার যে আপনি যে বলতেছেন, আপনার কি ভয় লাগতেছে না?
আসলে যাই না শুনে আসছি, তো
একটা জিনিস বলতে পারেন যে আমি আর সুমন ঘুরি ভয় পাওয়ালি,
হ্যাঁ ভয় পাওয়া হচ্ছে আমাদের শখ। আমরা এবার ওই মাসুদ ভাই মানে বলছিল মাসুদ ভাইয়ের লাইফে আরো কিছু ঘটনা আছে, তাই না মাসুদ ভাই?
জি আছে,
একটু শুনি দেখি।
যেহেতু শ্মশান নিয়ে কথা বলতেছি আর আমরা শ্মশানের ভিতরেই বসা, তো শ্মশানের কিছু ঘটনা আছে। যেমন আমি এক সময়ে তখন বিশ্বাস করতাম না যে শ্মশানে এরকম হয় সেরকম হয়, অনেকে আমার বলতো যে ওদিকে যাও না, সন্ধ্যার পরে গেলে নাকি আর ফেরত আসা যাবে না, তো আমি বিশ্বাস করতাম না, কারণ ছোটবেলা থেকেই আমি চলে বেড়াইছি এদিক সেদিক কোনো কিছু
মানে
আমি একা, ভয় লাগলেও চলি যদি আমার ভয় লাগে।
বেশিরভাগ মানুষ কয় কি যে আমি কোনো ডরাই না, আমি কোনো ভয় পাই না, ঠিক আছে আমি ঘুরতে পারি একলা একলা, কিন্তু আমার কথা হচ্ছে ভয় লাগলেও উনি কিন্তু কথাটা সুন্দর করে বলছে, মাসুদ ভাই কিন্তু ভালো করে বলছে যে ভয় লাগতো তাও আমি একলা করতাম।
সেই শ্মশান ঘাটে আমি এরকম একদিন সবাই বলতো যে যাইও না, তো আমি ওই বিকেল টাইমেই যাইতাম, বিকেলে যাইতে যেতে
আপনাদের এলাকার শ্মশান?
হ্যাঁ আমাদের ওই এলাকারই জাবদিপুরের মানে একবারে ভিতরে,
এমন আমরা যে শ্মশানটাতে আছি এমন নীরব, মানে আশেপাশে মানুষজন না এরকম কিছু,
ওই শ্মশানটা এরকম একবারে জঙ্গল পার হয়ে বাঁশঝাড় তারপরে অনেক জঙ্গল, জঙ্গল পার হয়ে পরে আমাদের ওদিক যাইতে হয়, ওদিক দিয়ে আবার রাস্তা আছে, যারা শ্মশানে আসে তাদের রাস্তা আছে।
আচ্ছা,
তো আমরা এদিক দিয়ে যাইতে গেলে জঙ্গল পার,
জঙ্গল পার
আমি বিকেলেই চলে যেতাম, বিকেলে যায় আমার কথা হলো সন্ধ্যার পরে এখানে কি আসে আমি দেখবো। তো আমি অনেক দিন গেছি, যায় শুধু শব্দ পাইতাম কিন্তু কিছু দেখতে পারতাম না, শব্দ পাইতাম গাছের থেকে, গাছের ডাল ভেঙে পড়লো তাকায় দেখলাম যে না গাছের ডাল ভাঙে নেই, আবার তাল গাছ আছে বড় বড় তাল গাছ ছিল সেই তাল গাছ থেকে সরাত করে নামলো, মনে হলো যেন বিশাল এক হাতির মতো তাল গাছ থেকে নামলো।
শরীর
ভার হয়ে থাকতো কিন্তু আমি বিসমিল্লাহ করে বসতাম আর মানে দোয়া কালাম পড়তাম যে আসলে শুধু দোয়া পড়ে ফু দিলে জ্বলে পড়ে যাবে। একদিনেরটাই আমি বলি, যেমন ওই শ্মশানে যাই আমি বসলাম সন্ধ্যা, এর আগেও গেছি কিন্তু তখন কিছু দেখতাম না শুধু শব্দ পেতাম, সেরকম যখন দেখলাম যে গাছ থেকে নামছে আমি সাহস করে বললাম যে কে নামছো, সামনে আইতে পারস না, দেখি না তো একদিনও তো দেখলাম না।
ডর মানে ভয়। মাসুদের মতো সাহসীদের নিয়েই আমাদের এই অনুষ্ঠান। আগামী পর্বে আমাদের গন্তব্য কুয়াকাটার সমুদ্র সৈকতের কোনো একটি নির্জন জায়গায়। আপনি কি সেখানে যেতে চান সুমন এবং রেহানের সাথে, সেখানে বসে বলতে চান কি ভৌতিক ঘটনা ঘটেছে আপনার জীবনে? তবে যোগাযোগ করুন 09613892892 এই নম্বরে। আমি নম্বরটি আবারও বলছি 09613892892 এই নম্বরে। এখানে ফোন করার পরে আপনি 3 চাপবেন, তারপর নির্দেশনা অনুযায়ী আপনি আপনার জীবনের ভৌতিক ঘটনাবলি সারাংশ বলবেন এবং আপনার সঙ্গে আমাদেরকে যোগাযোগ করতে বলবেন। রেহান এবং সুমন পৌঁছে যাবে আপনার কাছে মাত্র 3 মিনিট পরে। আবারও ফিরে আসছি ডরে। ডর মানে ভয়। তিন মিনিট বিরতির পরে আবারও আপনি শোনা শুরু করলেন ডর। ফেনীর মহিপালের শ্মশান ঘাটে সুমন ও রেহানের সাথে মাসুদ ও জামান নামের দুই বন্ধুর জীবনের ভৌতিক ঘটনা শুনছেন আপনি ভৌতিক পরিবেশে। সাহস থাকলে রুমের দরজা বন্ধ করে ঘরের বাতি নিভিয়ে একা একা শুনুন। তবে ভুলেও রেহান এবং সুমনের মতো হন্টের জায়গাগুলোতে এই কাজ করতে যাবেন না, এরা বিশেষভাবে ট্রেনিং প্রাপ্ত। পুরো সপ্তাহ জুড়ে এদের সাথে থাকে এবিসির বিশাল এক টিম, সুতরাং এদের দ্বারা কোনোভাবেই অনুপ্রাণিত হবেন না। ফিরছি গল্পের বাকি অংশে, চলুন শুনি কি ঘটেছে মাসুদের শ্মশান ঘাটে।
একদিনও তো দেখি না, সামনে আয় দেখি কিরকম, আমি তখন কাঁপতেছি তারপরে আমি ওর সাথে কথা বলবো,
মানে ভয় পাইতেছেন তারপরে বলবো,
ভয় পাইতেছি কিন্তু কথা বলবো। তো আমার আমি তখন কারোরে পাইলাম না, না পাওয়ার পরে ইশার আজান পর্যন্ত ছিলাম, ইশার আজান দিলে আমি এসে চলে আসলি। একদিন রাত্রে আমারে স্বপ্নের মধ্যে বলতেছে যে ওইখানে যায় বসে থাকিস, ঘর মটকাই দিব, ঘর মটকাই শ্মশানের ভিতরে রেখে দিব।
স্বপ্নে কে বলতেছে, মানে কোন চেহারা
বা কিছুই পাইনি, জাস্ট স্বপ্নের ভিতরে পাইলাম যে এই
জাস্ট কেন ওইখানে,
এরকম একটা আওয়াজ পেলাম। ওইখানে ভয়ে কেউ যাইছিল না, আমার আব্বা হুজুর মানুষ, আমি সেই জন্য, আর আমি দোয়া কালাম জানি নামাজও পড়ি, সেই জন্য আমার সাহসটা, ভয় থাকলেও আমি সাহস ছাড়তাম না নিজের যে একটা ই। তো আমার যখন বলছে যে ঘর মটকায় শ্মশানে ভিতরে রেখে দিব, পরদিন আমি যাই মানে ঈশান নামাজের পরে আমি একজনকে বলতেছি বুঝতে চল যাই, মাথা খারাপ উনি গেলে আর ফেরত আসবে না। তো আমি গেলাম, যাওয়ার পথে ওই রাস্তা দিয়ে আমি যখন যাইতেছি তখন হঠাৎ করে মানে দোয়াগলাম পরে যাচ্ছি, যাইতে যাইতে বিশাল এক সাপ সামনে ফোস করে মানে সামনে দাঁড়াইলো,
কালো সাপ যেটা আর কি। আচ্ছা আচ্ছা, ফনাতুলে যেগুলো গুলা,
ফনাতুলে যেটা। আমি তখন যতটুকু লম্বা ছিলাম ধরেন চার ফিট চার সাড়ে সোয়া চার ফিটের মতো, তো আমার মাজার উপরে মানে যদি সবল মারে তো পুরো আমার মাজার উপরে সবলটা পড়বে, এত বড়। এটা একবার বাস্তব, কিন্তু আসলে এখানে বলতেও ভয় লাগতেছে, তারপর আমি ভয়ের জায়গায় বসে ভয়ের গল্পই ভালো লাগে। তো এত বড় একটা সাপ যখন ফানা তুললো, আমার তখন একটু কৌতূহল হইলো যে এটা সাপ না। আমি বললাম যে তুই আমার সামনে দাঁড়াইছিস কেন? তখনও ফিসফিস মানে ফুসফুস শব্দ করতেছে আর জিভ ব্যবহার করতেছে। তো আমি বললাম যে যদি কামড় দেওয়ার সাহস থাকে তো কামড় দে, আমি বেহেস্তি চলে যাই।
আচ্ছা,
আমি বেহেস্তি চলে যাই, আর যদি মনে করি যে না শয়তানি করতে আসছিস তাহলে সর। এরকম যখন বললাম আস্তে মাথা নিচু করে ও সরে গেল, মানে ও আমাকে ভয় দিতে চাইছিল। তো আমি যখন বললাম যে সরে যা, তখন আস্তে মাথা নিচু করেছি, লেজ গোটায় অমনি সোজা চলে গেল। আমাকে কামড় দিলে কিন্তু আমি শেষ, কিন্তু ও কামড় দিবে না, ও তো সাপ না। এর আগের একটা ঘটনা, আমি আমার বন্ধু বান্ধব নিয়ে আমি ছোটবেলায় সাপ ধরতে খুব ভালো লাগতো আমার, ছোট বড় এক হাত দেড় হাত দুই হাত এরকম সাপ, আমি যেইখানে খবর পাইতাম যে সাপ আছে, সাপুরিও না বা কোনো গাছ গাছরা কিছুই আমার কাছে নাই, আমি যেভাবে হোক কৌশলে তার লেজ ধরতাম, কৌশলে তার লেজ ধরে এইভাবে ঘুরানো শুরু করতাম। আমাদের যে বলছিল আমার এক বড় ভাই যে সাপ ধরে একুশটা ঘুরানি দিবা বা একচল্লিশটা ঘুরানি দিবা, পর খবর থাকবে না, ও মারা যাবে।
একুশটা কিংবা একচল্লিশটা কেন? মানে
যদি ছোট হয় একুশটা দিলেই মারা যায়, আর যদি বেশি বড় হয় একচল্লিশটা ঘুরানি দিলে মারা যায়, মানে ঘুরানিটা যদি জোরে হয় শুধু ঘুরাইলে মারা যায়।
আচ্ছা, একটা কথা বলতো মাসুদ ভাই, যখন এই যে এই সাপটা যখন আপনার মানে হঠাৎ করে সামনে এসে ফনা তুলছে, আপনি তো আগে মারছেন সাপে ধরে একুশটা একচল্লিশটা ঘুরানি দিয়ে, আপনার কি মনে হয়েছে হঠাৎ করে যে এটা কি কোন রকম ভাবে প্রতিশোধ নিতে আসছে কিনা?
না, এরকম মনে হয় না, এই কারণে কারণ আমি মার কাছে অনেক গল্প শুনতাম যে জিনেরা সাপের রূপ ধরে, শকুনের রূপ ধরে, হ্যাঁ ভয়ঙ্কর যেগুলো খারাপ ধরনের এগুলো ভয়ঙ্কর রূপ ধরে, আর যেগুলো ভালো বা এমনি নর্মাল ওরা এরকম রূপ ধরে, পাখির রূপ ধরে।
আচ্ছা, এরপরে কি হলো?
ওই সাপটা যখন চলে গেল, কারণ আমি বুঝতে পারছি এত বড় সাপটা সাপ না, আমার মা তো বলছে যে সাপের রূপ ধরে, আমার মাথায় সবসময় কাজ করতো, বড় বড় শকুন দেখলে মানে টার্গেট থাকতো যে এটা শকুন না বা সাপ না, ঠিকই চলে গেল, যখন চলে গেল তখন আমি বুঝছি যে এটা তো সাপ না। এর আগে ওই রকম সাপ ধরে আমি ঘুরাইতাম, তো ওই সাপ ধরে ঘুরাই যখন মারতাম তখন থেকে আমার ওই সাপের প্রতি কৌশলটা জানা ছিল, যে সবল দিলে আমি কতটুকু আগায় পিছিয়ে যাইতে পারবো, সেটা করলো না, সে সবল দিল না, আর তার ফেস দেখে আমি বুঝতে পারছি যে এটা সাপ না। তো চলে যাওয়ার পরে আমি সাহস করে চলে গেলাম যে না, এক বাধা তাহলে আমি অতিক্রম করছি। আরো অনেকে বলতো যে অমাবস্যা পূর্ণিমার রাত্রে অমুক জায়গায় গেলে অমুক গাছ তুলতে পারলে এই হয় সেই হয়, তো তখন তোলা যায় না, সাপে কামড় দেয়, বাঘে কামড় দেয়, বাঘ আসে সাপ আসে, এরকম অনেক তথ্য অনেক সময় শুনতাম। তো আমি ভাবলাম যে তাহলে একটা বাধা অতিক্রম করছি, আমি আগায় গেলাম, সামনে গিয়ে ওই রাস্তা দিয়ে শুধু সাপ যাইতেছে, এই পাশে একবার যায়, ও পাশে একবার যায়, ওই পাশে একবার যায়, ও পাশে
একটাই সাপ না
অনেকগুলো সাপ। তো আমি হাইটে চলে যেতেছি, পাড়া দিলেও পার তলে পড়তেছে না, তো আসলে খুবই ই লাগতেছিল। কিন্তু আমার কথা হইল যে যদি মরে যাই সমস্যা নাই, আমি যাবই। ও আমাদের তখন বলছে যে শ্মশান ঘাটে গেলে তোমার ঘাড় মটকাবো, আমি শ্মশান ঘাটে যাইয়ে আল্লাহর কালাম করে ওর ওর গায়ে যদি খালি একটু ফু দিতে পারি তাহলে তো জ্বলে যাবো।
আপনি আগে কখনো শুনছেন এরকম কেউ দোয়া পড়া ফু দিছে আর এই ধরনের জিনিস?
আসলে আমার আব্বাই একটু কবিরাজ টাইপের ছিল, আমি যেটা আগে বলতে পারি নাই, আমার আব্বা কবিরাজের মতো কবিরাজই ছিল, সে জিনের সাথে কথা বলতো।
আচ্ছা, আপনার কখন জিনের সাথে যখন কথা বলছে আপনি দেখছেন?
হ্যাঁ, আমি বসে থেকে দেখছি, আমার আব্বার পাশে বসে থাকতাম, তো আমার আব্বার কাছে পায়ে ধরে মাপ চাইতো জিনেরা।
আচ্ছা, আমরা আমরা আপনার আপনার এই ঘটনাটা, আপনার আব্বার এই ঘটনাটা একটু শুনবো, তার আগে আপনি একটু আমাদেরকে বলেন, সাপ আসা যাওয়া করতেছে তারপর কি?
আমি সোজা চলে যেতেছি কিন্তু পায়ের তলে পড়তেছে না, তখন বুঝলাম যে এগুলা জাস্ট ভয়,
কোনোভাবে আপনারা শ্মশানের থেকে দূরে সরার একটা চিন্তা
চাইতেছে না, এইগুলা কইরেই মানুষ যাইতে দেয় না, এগুলা দেখেই তো মানুষ মনে করে ওরে বাবা গেলে সাপ কামড়াবে, মানুষ তো অনেকে ভয়ে মরে যায়, মানুষ মনে করে ওই যে শ্মশানে গেছে দেখে মরে গেছে, তো এক পর্যায়ে আমি চলে গেলাম, সাহস করে একবার শ্মশানে যখন গেলাম পুরা শরীর ভার হয়ে গেল, পুরা শরীর এমন ভার হইল মনে হইল যেন যে আমার ঘাড়ের উপরে মানে কয়েকটা বস্তা দিয়ে দিছে যে কয়েক মন, এমন ভার হয়েছে মনে হচ্ছে আমি ডাইবে যাইতেছি। ঠিক আছে, শ্মশানের ভিতরে পাড়া দেওয়ার সাথে সাথে আমার শরীর পুরো ভার হয়ে গেল,
নড়াচড়া করতে
আমার পশম কিন্তু সব দাঁড়াই গেছে, পুরো শরীর ঠান্ডা হয়ে যাইতেছে এখনই, তখনও এরকম পরিস্থিতি এসে আমি ঘাড় মানে কোথাও করতে পারতেছি না।
এই ব্যাপারটা, এই যে ভার লাগছে না ব্যাপারটা, এটা দোস্ত একটা জাপানিজ একটা একটা কথা আছে, ঠিক আছে, জাপানের জাপানে কিন্তু অনেক ভৌতিক ঘটনা ঘটে, যদি কোনোদিন সম্ভব হয় আমি আর তুই যাবো,
যদি বাজেট মিলাইতে
পারি তাহলে 100% যাবো। জাপানে একটা ঘটনা এরকম দেখা গেছে যে একটা ছেলে এরকম তার শরীরের ওজন এভাবে বাইরে গেছিল, ঠিক আছে, তার শরীরের ওজন, তার শরীরে মাংস বাড়ে নাই কিন্তু তার ওজন দেখা গেছে যে প্রায় 33 কেজি ওজন বাইরে গেছে তার,
কিন্তু দেখতে স্বাভাবিক,
কিন্তু দেখতে স্বাভাবিক, এবং 33 কেজি বাঁচছে এক রাতের মধ্যে। ছেলেটা তারপরে বেশি দিন বাঁচে নাই, মাত্র 2-3 মাস বাঁচছে, এবং এই যে ও 2-3 মাস বাঁচে, ওর মরার পরে যখন আবার ওজন করা হয়েছে তখন আবার স্বাভাবিক ওজন। হ্যাঁ, এখান থেকে একটা সন্দেহ করা হয়েছিল যে এই কয়েকটা দিন তার উপরে সত্যিকার অর্থে ভর করে ছিল কেউ, কেউ একজন তার সাথে ছিল যার ওজনটা বারবার তার সাথে যুক্ত হয়ে যেতেছিল, কিছু একটা ছিল।
আচ্ছা,
আপনার এই যে ভারী হয়ে যাওয়ার ব্যাপারটা,
আপনি শ্মশানে পাড়া দিলেন মানে আপনি খুব ভার অনুভব করতেছেন, তারপর কি হলো?
তখন যখন দেখলাম যে আমার ঘাড় খুব ভার হয়ে গেছে, তো আমি পিছনে তো তাকানো নিষেধ, আমি ছোটবেলা থেকেই পিছনে তাকানো নিষেধ বলতে কি
আসলে
এটা কিন্তু আবার একটু মনে করে রেহান এবং জামান ভাই পেছনের দিকে কিন্তু একটু সাবধান।
এই বিষয়টা আমি একটু বলি, সুমন ভাই, রেহান ভাই, আপনারা যে পিছন দিকে তাকানো নিষেধ এটা বলতে, আমরা ছোটবেলা থেকে আমাদের গার্জিয়ানরা বলতো যে বাম দিক দিয়ে ঘুরে তাকাবা না, তাকাইলে যদি কেউ তাকাইতে চাও যে না পিছনে দেখবো, তবে পুরো শরীর সহ ডান দিক দিয়ে ঘুরে তাকাবা, পুরো বডি ঘুরায় ডান দিক দিয়ে ঘুরবা যে পিছনে কে, তখন মাথা সহ পুরো শরীর যেন
একবারে ঘুরে যেতে হবে, ঘাড় ঘুরায় দেখলাম তা
হবে না, তাহলে ঘাড় মটকা দিতে পারে, সেই জন্য পুরো শরীর একবারে ডান দিক থেকে ঘুরতে হবে, বাম দিক থেকে ঘুরলে পড়ে যাবেন। তো এরকম ছিল আমি তখন, আমার যখন ঘাড় আমার যে ঘাড় ভার হয়েছে, আসলে ভার কি, ও আমার ঘাড় ধরে আমার ভিতরে মানে যাপতে চেষ্টা করতে,
মানে মাটির নিচে একদম
বলছে যে ঘাড় মটকায় দাবায় রাখবে শ্মশানে, ও আমার ঘাড় ধরে বসছে। তো আসলে ওইটা অনেক বিশাল ছিল,
মানে আপনি কি অনুভব করতে, আপনি কি শুধু ওজনটা ইয়েতেছে না কেউ আপনার ঘাড়ে ধরে রাখছে,
আর এদিকে সব ব্যথা হয়ে গেছে, এই যে ঘাড়ের যে মাসল
ইয়েটা,
এগুলা সব যাই মানে চাপ দিয়ে ধরলে একজন বড় মানুষ ঘাড় ধরে যেরকম যাতা মারে
যেরকম
সেম, কিন্তু কিছু তো নাই, দেখতে পারতেছি না,
কিন্তু আপনি অনুভব করছেন
আমাকে এমন ভাবে ঘাড় ধরে দাবাচ্ছে।
রাত কয়টা বাজছিল?
ঈশান নামাজ পড়ে আমি গেছি,
মানে 9:30-9:30 এরকম বাজে।
হ্যাঁ, কারণ আমি বলি আমার আব্বা হুজুর মানুষ হইলেও কি হবে, সে আমাদেরকে অতটা কেয়ার করতো না, যার কারণে আমার ভিতরে আসলে দুনিয়া বা মরে যাওয়া বা বেঁচে থাকা এরকম কিছু একটা কাজ করতো না। ভয়ের বেলা অনেকে আসে, ভয়ের গতির ইয়েটা বেশি থাকে, ভয়ের স্পিডটা বেশি থাকে, সে দৌড় মারে, আর যার সাহসের স্পিডটা বেশি থাকে সে সাহস করে, যদি ভয়ে এক পা পিছনে যায় তো সাহস করে আরো 3 পা সামনে যায় যে না যাবোই যাবো, আবার দরকার হলে 1 পা পিছনে যায় যাবো, আবার 2 পা সামনে যায় যে না যাবোই যাবো। আমার টার্গেটটা ছিল ওই রকম, আমি যামুই। তো আমার যখন ঘাড় ওজন হয়ে গেল তখন আমি হাঁটুতে রুকু দেওয়ার মতো পরিস্থিতি, যে এরকম মানে ঠেকাই রাখছি, তখন আমি বলছি যে মানুষ না জানোয়ার না জিন, যদি বাপের জন্ম হয়ে থাকে তাহলে সামনে এসে দাঁড়া, আমি এইভাবে চিল্লায় বলতেছি, ওখানে কেউ নাই, একটা মানে গরু ছাগল কুকুর কিচ্ছু নাই, মানুষ তো দূরে থাকে কিছুই নাই। আর আমি ওইখানে ওই একটা আম গাছের নিচে বসতাম যায় যায় বিকেলে, সে আম গাছটার নিচেও কেউ যাইতে ভয় পাইতো, কারণ ওইটা এমন ভয়ের, ওই আম গাছের সাপ থাকতো বা বড় বড় শকুনের মতো থাকতো, যারা কোনো মানুষ ওইখানে বসতো না ভয়ে। আবার শুনছি অনেকে মারাও গেছে, আমার কথা হলো যে আমার বাপের যেহেতু খোঁজ খবর নেই না, আর সংসারেও খুব ঝামেলা চলতো, তো আমার মরা বা বাঁচা নিয়ে কোনো টার্গেট থাকতো না। তা আমার কথা হলো যে বাপের বেটা হইলে আমার কথা হলো আমি জিনের সাথে কথা বলবো, আর আমি শুনছি যে অনেকে লড়াই করতো, রাত্রে লড়াই করতো, ফজরের আগানোর আগ পর্যন্ত
লড়াই চলতো,
টিকতে পারতো, তো সে যা চাইতো সেটা পাইতো। তো আমার যেহেতু পারিবারিক দুর্বল, আমি চিন্তা করতাম যে আমি লড়াই করবো। তা আমি ওরে বললাম যে তুই বাপের বেটা হইলে জিনের বাচ্চা হোক আর বিশেষ গাই বাচ্চা হোক, মানুষ হোক আর শয়তান হোক, আমার সামনে আয় ঘাট সৃষ্টি। এবার যখন চিল্লায় চিল্লায় বলতেছে আমার কান্দা কান্দা ভাব, বুঝতেই পারতেছেন এটাও শ্মশান ওটাও শ্মশান।
আমরা সবাই সেই ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হবে, একটু সাবধান থাকেন। জামান ভাই একটু সাবধান থাকেন, রেহান সাবধান থাকিস।
তবে সুমন ভাই আসলে ভয়ের সময় ভয়ের কথাই আসে, তো আমি সাহস করে বললাম হালকা হালকা আলো আসে, কারণ তখন চাঁদের রাত পুরো চাঁদ নাই, চাঁদ অর্ধেকেরও কম, কিন্তু আলো আসে মোটামুটি। আমার ছায়াটা আমি মোটামুটি দেখতে
পাচ্ছি,
গাছের ছায়া পড়ে আছে, তারপরে অনেক সময় কোনো পোকামাকড় লাভ দিয়ে পড়তেছে, মোটামুটি শরীরে পড়লেই দেখা যায়। তো আমার কথা হলো যে তুই সামনে আয়, আর আমি দোয়া পড়তেছি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তেছি, সুরা ফাতিহা পড়তেছি, আর লা হাওলা পড়তেছি, লা হাওলা পড়তেছি, আর আউযুবিল্লাহ পড়ে পড়ে এদিকে ডাইনি বাম ফু দিতেছি যে তুই সামনে আয় স্যার আমার ঘাস স্যার, ঠিক আছে। এক পর্যায়ে সে আমাকে একটা ধাক্কা দিল, ধাক্কা দিলে পরে আমি পড়ে যাইনি, আমি অনেক দূরে মানে প্রায় আট দশ হাত আমি আগাই গেলাম সামনের দিকে। মনে হলো আমার থেকে বিশাল বড় একটা লোক আমাকে কেউ একদিন ধাক্কা দিয়ে ফেলে দিল, পড়লাম না আমি দূরে দৌড়ে, মানে স্পিড গতিটা থামানোর জন্য আট দশ হাত দূরে যেয়ে এক হাঁটু ডান হাঁটু ভর পড়লো মাটিতে, আর বাম হাঁটুতে হাত, ডান হাত নিচে। এবার পরে আমি বাম দিকে তাকাইতে পারতেছি না, যার কারণে আমি সাথে সাথে একটা দোয়া পড়তেছি আর উঠে দাঁড়াই গেলাম। সাথে সাথে উঠে দাঁড়ায় ওই ডান হাত মাটিতে পড়ছিল, ওই সময় ডান হাতে কিছু মাটি নিয়ে তখন ওই আউযুবিল্লাহ পড়ে সুরা ফাতিহা পড়ে মাটিতে ফু দিলাম, কুল তিন কুল পড়লাম। আর আমার শুধু মানে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলাইছে, আমার মনে হচ্ছে যে আমার চারপাশে লোকজন কিন্তু একজনও নিচে না, সব আমার থেকে আমার হাঁটুর উপরের সাইডে, সব ছায়াগুলো মানে এমন হাত দিয়ে দেখতেছি যে প্রত্যেকটা মানে কালারটা বলতে পারতেছি না, ভয়ঙ্কর একটা কালার, যেই কালারের কোনো ফেজ নাই, কিন্তু মনে হচ্ছে যে এখানে আমাকে ব্যারিকেড দেওয়া। তো আমি যখন ডাইন হাতে মাটি নিলাম, মাটি নিয়েই চারকুল ডাইরেক্ট বলতে পারি নাই, তো আমি কিছু কিছু কৌশল অবলম্বন করি, যেমন আল্লাহর কাছে বললাম আল্লাহ চারকুল মাইনে নিলাম ফু, মানে চার কুল বলতে বলে চারবার কুল হলাম পরে আল্লাহ চার কুল মাইনে নিলাম, পরে পরে নিলাম ফু, ফু দিয়ে মেরে দিলাম, ছয় মাটি মেরে দিলাম, আবার নিলাম, আবার নিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে আবার মেরে দিলাম, এরকম তিন চারবার মানে এদিক ওদিক ছড়ায় ছড়ায় মারলাম। মারার পরে এই যে আমার শরীর কিন্তু আবার সেই হয়ে গেল
হালকা হয়ে গেল।
হ্যাঁ, দোয়া পরে যখন আমি মাটিগুলা মাইরে দিলাম এদিক সেদিক চতুর্দিকে ঘুরায় মাইরে দিলাম, মাইরে দেওয়ার পরে ঠিক আমি মনে হলো যেন আমার একবারে পুরো ফাঁকা, পুরো শ্মশান ঘাট কেউ নাই, নীরব, আমি একাই।
মাসুদকে বিশ্বাস করা না করা একান্তই আপনার ব্যাপার, আমরা আপনাকে জোর করে বিশ্বাস করাতে চাই না, তবে জোর করে হলেও আমরা যাব ডরের কাছে। যদি আপনিও যেতে চান আগামী পর্বে কুয়াকাটায় এবং বলতে চান আপনার জীবনের ভৌতিক ঘটনাগুলো, তবে ফোন করুন 09613892892 এই নম্বরে। নম্বরটি আমি আরো একবার বলছি 09613892892 এই নম্বরে, এবং তিন চাপুন। এরপর নির্দেশনা অনুসরণ করুন, এমনও হতে পারে সুমন এবং রেহান চলে যাবে আপনার এলাকায়, পুরো সপ্তাহ জুড়ে ধারণ করবে ডরের ঘটনাগুলো। এই মুহূর্তে একটু দম ফেলা বিরতি, ফিরব ঠিক রাত 12:06। রাত গভীর তো ডর জন্মে, একা একা শুনুন জানালাটা খোলা রেখে। ডর রাত 12:06। আপনি কি সুমন এবং রেহানের মতো ভয় খুঁজে বেড়াচ্ছেন? এক্ষুনি ফিরছি তাদের কাছে। পুরো সপ্তাহ জুড়ে তারা ফেরির মহিপালের শ্মশান ঘাটে ধারণ করেছে ডরের গল্প। এই গল্পের শেষে গিয়ে ঘটেছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা প্রকাশ করা হবে নাকি অপ্রকাশিত থাকবে তা নিয়ে আমাদের টিমে ব্যাপক তর্ক বিতর্ক হয়। কেউ বলেছে প্রকাশ করা হোক, কেউ বলেছে প্রকাশ না করতে। কি করেছি আমরা শেষ পর্যন্ত জানতে হলে এবিসি রেডিও থেকে ভুলেও কান সরাবেন না। আর আগামী সপ্তাহে আপনার জীবনের ভুতুরে গল্প সুমন ও রেহানের সাথে বলতে চাইলে ফোন করুন 09613 892 892 এই নম্বরে। আমি আবারও বলছি 09613 892 892 এই নম্বরে। তারপর টিম চাপুন এবং সংক্ষিপ্ত করে বলুন কি সেই গল্প। আমাদের টিম পৌঁছে যাবে আপনার কাছে। কপাল ভালো হলে আগামী সপ্তাহে হয়তো আপনি থাকবেন রেহান এবং সুমনের সাথে কুয়াকাটায় এবং আমরা শুনব আপনার জীবনের ভুতুরে গল্প। তবে অবশ্যই আপনার ফোন নম্বরটি দিতে ভুলবেন না। চলুন মাসুদের শ্মশানের অভিজ্ঞতা শেষ পর্যন্ত কি হয়েছে শোনা যাক।
হ্যাঁ মাসুদ ভাই, শ্মশান নীরব, তারপর কি হলো?
তখন আমি শ্মশান ঘাটে যাই, অনেক খোঁজাখুঁজি করলাম যে কে আমার এত ডিস্টার্ব করলো, কে আমার এই ঘাটটা ধরলো। আমি কেউ আসে নাকি কেউ আসে নাকি চিল্লাইলাম, অমুক এই জায়গায় কেউ আসেন নাকি,
জোরে জোরে,
হ্যাঁ যে কেউ কি আসেন, আমি মাসুদ, এরকম ডাকি ডেকে বলতেছি। তো কোনো সারা শব্দ পাইলাম না, জাস্ট কয়েকটা পাখি উড়ে যাওয়ার মতো উড়ে গেল, মানে দেখলাম না, জাস্ট পাখি উড়ে গেলে যেমন গাছপালার পাতা নড়ে যায়,
আচ্ছা আচ্ছা,
ছটফট ছটফট করে উড়ে গেল ফরফরায় একটা পাখির মতো, কিন্তু তাকায় দেখলাম কিছুই
না, দেখতে পেলাম না।
তো রাত তখন মোটামুটি ভালোই হয়েছে, সম্ভবত 12টার কাছাকাছি।
তারপর কি চলে আসছেন এখান থেকে নাকি ওখানে ছিলেন?
চলে আসছি, আমি ওই সময় যখন আসতেছি তখন আসার পথে আমার একজন জিজ্ঞেস করলো কই গেছিলি, আমি তাকে চিনলাম না, কোনদিন দেখিনি, পাঞ্জাবি পরা দাড়িওয়ালা উঁচা লম্বা সাদা বয়স্ক লোক। আমার বলতেছে কে? আমি বললাম আমি মাসুদ, আমি অমুকের ছেলে। এত রাত্রে কই গেছিলি, মানে সে কথাগুলো ভার। আমি বললাম যে আমি তো একটু সামনে গেছিলাম একটা জিনিস দেখার জন্য, তো মরার লেগে গেছিলি, ওই জায়গায় কেউ গেলে একটু ফেরত আসে না, তা তুই মরার জন্য ওই জায়গায় গেছিলি কে? আর তুই তো মরতিস, যখন এই কথা বলছে যে আরেকটু হলে তো মরতিস, তখন আমি বললাম যে আসলে বুঝতে পারি নাই, তো আর যাবো না। এ কথা বলে আমি ওনার সাইড দিয়ে চলে আসতে চাইলাম, তো উনি বলল যে দাঁড়া, তোর আব্বারে কোষ যে তোরে যেন কিছু কইরা ফু দিয়ে দেয়, তা নাহলে তোর সমস্যা আছে। তখন আমি চলে আসতে মানে কয়েক পা সামনে যে ঠিক আছে সালাম দিয়ে চলে আসলাম, চলে আসার কয়েক পা পিছনের দিকে মানে কয়েক পা এগোয়ে সামনে পিছনের দিকে তাকায় দেখতে চাইলাম যে মুরব্বী কত দূর গেছে, বাহ সে লোক আর নাই, না উনি আসলে আমার আব্বা যেই কবিরাজি করতো উনি এক পীর সাহেবের কাছ থেকে দোয়া নিয়ে আসছিল। তা আব্বা বলছে যে আমি যখন দোয়া নিয়ে আসি তখন হুজুর মাথায় হাত দিয়ে বলে দিছে যে যা, তা ওই যাটা আব্বারে বলে নাই যে যা, আব্বারে দোয়া করে দিছে হাতে মাথায় হাত গুলাই দিয়ে, আব্বারে দোয়া করে দিছে আর যা বলে দিছে তার সাথে একজন পাঠাই দিছে,
মানে আপনার আব্বার সাথে
একজন জিন পাঠাই দিছে,
খুব সম্ভবত এইটাই কি
এই সেই জিন।
আচ্ছা,
তো এটা আমি কিভাবে জানলাম, এই সেই জিন কিভাবে জানলাম, আমার আব্বারে পরের দিন আমি বললাম, মানে আব্বাকে পাইতাম না, আব্বাকে খুঁজতে হইতো মসজিদে যায়, তো একদিন মসজিদে পাইলাম, পাওয়ার পরে বললাম যে আব্বা এরকম এরকম মুরব্বী এক দাদার বয়সী, তো উনি আমারে বলল যে আপনি কিছু পয়সা ফু দিয়ে দেন, আমি অমুক সময় শ্মশানে গেছিলাম এই পরিস্থিতি হয়েছে। তো আব্বা বললো যে খবরদার ওদিকে যাস না, ওদিকে কিন্তু ভালো না, ওদিকে যেগুলো থাকে আব্বা তো জানেই যে জিন আছে, তো ওদিকে যেগুলো থাকে ওগুলো একটু রিক্সি। তো আব্বা বললো যে ভাগ্য ভালো তুই আমার ছেলে, তা নাহলে ফিরে আসতি না। এই হলো ওই দিনকার শ্মশানের একটা গল্প,
মানে আমার আমি চিন্তা করতেছি যে তো অত জায়গায় যাই, আজকে শ্মশানঘাটে গেলাম। জামান ভাই আপনার কি মনে হচ্ছে যে আপনি
স্তব্ধ হয়ে আছেন?
আর আজকে বিষয়টা হচ্ছে যে একটা শ্মশানের কথা শুনলাম এখানে এই মুহূর্তে, আর আমরা নিজেরা শ্মশানে বসে মানে আমাদের
সিচুয়েশন, আমি মানে মাসুদ ভাইয়ের গেছি গা ওইখানে,
আমি বিশ্বাস কর আমি পেছনে তাকাই নাই, আমার যখন বলতেছিল যে ছায়ার মতো দেখলাম চতুর্দিকে ঘিরে দিচ্ছে, আমার মনে হইতেছিল যে আমাদের চতুর্দিকে মনে কোনো কিছু চলে আসছে।
আমি যেহেতু এই বিষয়টা বেশ কয়েকবার দেখছি, এই বিষয়টা আমার অনুভবের ভিতরে চলে আসে যে আমার সাথে কেউ আছে কিনা, পাশে কেউ আছে কিনা, তো যার কারণে আমার এই জায়গাটা কিন্তু খুবই ভয়ঙ্কর। তো আমার মনে হইতেছে যে আমাদের আশেপাশে কেউ ঘুরঘুর করতেছে, আমার অনুভূতিতে যেটা বলে যে আমার আশেপাশে আমাদের চারজনের আশেপাশে কেউ ঘুরঘুর করতেছে।
এটা কি আপনি কি গন্ধটা রেহান, গন্ধটা তো মোটামুটি
বাড়তেছে
আসলে, এইটা এই যে একটা গন্ধ, এই গন্ধটা কোন মানুষের তৈরি কোন ধোয়ার গন্ধ না।
আচ্ছা বসে রয়েছি,
আরো বেশি
খালি খালি মনটা দুর্বল হবো।
আরো মনে কিছু এমন আছে অনেক কাহিনী, আর দু একটা একটু শুনি।
জি, আর এই গন্ধটা যতক্ষণ আসে মনে করবেন যে কেউ একজন আছে। তো এই পরিস্থিতিতে আমরা যেখানে বসা, এর মধ্যে যদি কারোর কোনো সমস্যা কেউ দেখতে পান যে কেউ অজ্ঞান হয়েছে, তো আউযুবিল্লাহ পইরা ফু দিবেন আর সুরা ফাতিহা পইরা ফু দিবেন। তো আশা করি তার ভয়টা চলে যাবে। প্রত্যেকে তার বুকের মধ্যে ফু দিয়ে বসেন। আপনারা যখন নিয়ে আসছেন, আমি কিন্তু তখনই একটা কিছু অনুভব করছি যে আমরা যে যা যাইতেছি সেখানে, আমরা যেখানে বসছি এখানে কারোর আড্ডাখানা। তো আর আমার কাছে অলরেডি আল্লাহর রহমতে দোয়া কালাম নিয়েই আসি।
এরপর কি হলো?
হয় নাই, এদিকে তো আসলে অনেক ঘটনাই ঘটে আমাদের সাইডে। আমাদের এই গ্রামটাতে অনেক মানুষই পাগল হয়ে যায় অনেক সময়, অনেকে গাছের উপর বসে থাকে, অথবা রাত্রেবেলা হারায় গেছে, পরদিন সকালে দেখা গেছে গাছের মাথায় সে টিথ হয়ে শুয়ে আছে। গাছের মাথায় তো কোনো মানুষ টিথ হয়ে শুয়ে থাকতে পারে না।
সেটাই,
হ্যাঁ, যখন কিনা কেউ একজন আর একজন দেখায় যে এই দেখ অমুক জায়গায় অমুক ওই দেখ শুয়ে রয়েছে কিভাবে, তখন সে আস্তে এগুলো নিচে পড়ে, অথবা কেউ যায় ধরলে তখন সে ফ্রি হয়, তখন তার নামায় নিয়ে আসতে হয়। তো যাই হোক, আমি অন্যটা না বলি, অন্য কারোটা না বলি, আমার নিজের নিজের যেগুলা বাস্তবে যেগুলো আমি পাইছি সেইগুলো আমি বলি। তো একদিন আমাদের এই খুলনা ফুলবাড়ি গেট জাদ্দিপুর গ্রামে আমাদের যে পুকুর আছে, আমাদের পুকুরটা একটু ছোট, কিন্তু আমার চাচাদের পুকুর গুলো বড়। তখন উনি মেম্বার ছিল, ওনাদের পুকুরে ওনাদের পাশের যে পুকুর, বেশ কয়েকটা পুকুর আছে, মানে তারা প্রতিযোগিতা করে পুকুর গুলা বড় বানানো, যে আমার পুকুর বড় এ বলতে আমার পুকুর বড়। তো একটা আমরা ওই বড় পুকুর গুলাতেই, বিশেষ করে আমরা স্কুল থেকে বা মাদ্রাসা থেকে আসার পর এই পুকুর গুলাতেই যায় ঝাঁপায় পড়তো। তো আমাদেরকে অনেকেই বলতো যে মাসুদ অমুক পুকুরে যায় না, ওই পুকুরে খুব রিস্কি, কেন ওই পুকুরে মানুষ হারায় যায়। দেখা গেছে যে গোসল করতেছে, পাঁচ সাতজন গোসল করতেছে, একজন নাই, কি ব্যাপার কই গেল, তার আর খুঁজে পাওয়া যায় না। দেখা গেছে তিন দিন চার দিন পাঁচ দিন পরে সে ভাইসে উঠছে মৃত। তো এসব ব্যাপারে সবাই একটু সতর্ক থাকতো যে
কি ব্যাপার। আপনার পরিচিতর মধ্যে কারণ
ছিল? আমার পরিচিত বলতে আমাদের গ্রামেরই কয়েক বাড়ি পরে আর কি একটা ছেলে, একসাথে সাত আটজন গোসল করতেছে, ঝাঁপাইতেছে, দৌড়ায় যায় পুকুরে লাভ দিয়ে পড়তেছে। তো মাঝখানে যায় কেউ বেশিক্ষণ থাকতো না, মানে সাঁতার পারে হয়তো এই পাশ থেকে ওই পাশে যাইতো, একসাথে যায় আবার একসাথে আসতো। এমনও হয়েছে যে একসাথে সাঁতার দিছে পিছনের জন্যই, এরকম হয়েছে একসাথে সাঁতার দিছে সাতজন, ছয়জন আছে একজন নাই।
আচ্ছা,
তো সবাই বলতো যে এখানে এরকমই হয়, বেজোর কেউ গেলে অথবা এক বাপের এক ছেলে বা এক মায়ের এক ছেলে গেলে তারে সুযোগ পেলে তারা নিয়ে নিত। তো চেষ্টা করতো তারে নিয়ে ওইখানে পালার জন্য, ওইখানে তাদের নাকি পরিবার আছে, তাদের ইয়ে আছে আপনার, তাদের একটা এলাকা আছে, তাদের একটা রাজ্য আছে।
আচ্ছা,
তো ওই রাজ্যের ভিতরে ওরা এই মানুষ নিয়ে যাইতো।
এটা কারা বলে, এটা কোথেকে শুনি?
এটা শুনছি আমাদের মুরব্বী দাদা দাদি, তারপরে নানি নানা নানি,
মানে মুখে প্রচলিত আছে। এই পুকুরটা কোন জায়গায় একটু সুন্দর করে আমরা একটু বলেন না ভাই।
আমাদের এটা ফুলবাড়ি গেট গ্রামের নাম জাব্দিপুর।
আচ্ছা,
তো এই পুকুরে সবাই নিষেধ করতো যে এখানে বেশি ঝাপাঝাপি করবা না, আর এখানে মাঝখানে যারা থাকবা না, কেউ মাঝখানে যাবা না, কারণ এখানে আগেও অনেক রেকর্ড আছে যে অনেকেই হারায় গেছে, পরে মৃত পাওয়া গেছে, অথবা কারোর পাওয়াই যায় নাই। এই আরেকটা ঘটনা আছে যে বারো বছর পরে ওই লোকটা ফেরত আসছে,
মানে পুকুরে গিয়ে গায়েব হয়ে গেছে।
বারো বছর পরে হ্যাঁ, উনি জীবিত।
আচ্ছা,
তো উনি বারো বছর আগে, এই লোকটা বারো বছর আগে উনি গোসল করতে গেছে, যে মা আমি গোসল করতে যাই। তো বলছে তুমি ভাত রেডি রাখো, আমি গোসল করে আসি। তো এই গোসল করতে গেছে ওইখানে, ওই সময় কেউ ছিল না, উনি যে গোসল করতে নামছে একা পাইছে, ওনারে নিয়ে নিছে।
উনি একা গেছিল গোসল করার জন্য?
হ্যাঁ, একাই গেছে। একা গেলে ওই পুকুরে আমরা কেউ একা গোসল করতে যাই না, কেউ না, কখনোই না। আর সন্ধ্যার পরে তো কেউ ভয়েও যায় না, আগেই পানি টানি যা যা লাগে আইনে রাখে। তো এক পর্যায়ে উনি গোসল করতে যায় যে নামছে, তারপরে আর ওনারে পাওয়া যায় নাই। পাওয়া যায় নাই পরে উনি, আমরা তো বড় হয়েছি, আমাদের তখন আমরা চিনি না, তো উনি দাড়ি টাড়ি আছে, চুল দাড়ি সব, বারো বছরে যা হয় এরকম পরিস্থিতিতে উনি আইসা ওনার মারে বলতেছে মা ভাত দেয়,
মানে হঠাৎ করে একদিন এসে বলতেছে
12 বছর, এর আগে যে কান্নাকাটি খোঁজাখুঁজি জাল মারা ডুবুরি ডুবানো সব করা শেষ। ডুবুরিরা বললো যে না এত যে গভীর ওই পুকুরের মাঝখানের গভীরতা আজ পর্যন্ত কেউ পাইছে কিনা আমার জানা নাই। পুকুরটা কিন্তু একটু ভাঙা ভাঙা, একটু রেল লাইন আছে পাশে, আর ওই রেল লাইন দিয়ে আসা যাওয়া করে গলির মতো হয়ে আছে, যেখান থেকে এগুলো নামে দেওদত্ত বলে এগুলো যেখান থেকে নামে ওখান থেকে একটা গলি হয়ে যায়, এই পুকুর থেকে ওই পুকুরে যায় সেখান থেকে একটা গলি হয়ে গেছে। আমি এখনো আপনাদেরকে ওইখানে দেখাইতে পারবো, তো ওই দাগ গুলো আছে যে এইখান থেকে ওইখানে গেছে একটা ভিজা স্যাঁতস্যাঁতে দাগ, ওই দাগটা আমরা ছোটবেলায় দেখছি এখনো আছে। তো উনি 12 বছর পরে এসে বলতেছে মা ভাত দে, ওনার মা তো চিনতে পারতেছে না, তো বলতেছে যে কে তুমি, মা জিজ্ঞেস করতেছে আপনি কে, তা ও কানতেছে আর বলতেছে মা ভাত দে। ওইখান থেকে বলে দিছে যে মানে ওনার যে নিয়ে রাখছে, নিয়ে রাখার পরে উনি রাজি হয় না, বিয়ে করবে ওনারে, উনি বলছে যে না বিয়ে করবো না। এভাবে ওনারে রাখতে 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 12 বছর রাখার পরে বলছে যে এখন তুমি আমাদের আয়ত্তে চলে আসছো, এখন তুমি বাড়িতে যাইয়া একটা সুযোগ পাবা, সেই সুযোগটা হলো এই এই ভেসে তুমি যাবা, যায় তুমি পরিচয় দিতে পারবা না, জাস্ট তোমার যেই পরিস্থিতিতে আসছিলা ওই পরিবেশটা ফুটাই তোলার চেষ্টা করবা, যদি তোমার মা তোমারে চিনে তো ওয়েল থেকে যাবা, আর চিনে ধরে রাখতে পারে যে বাবা এটা আমার ছেলে তাহলে তুমি থেকে যাবা, তাহলে আর আমরা তোমারে নিব না, আর যদি না চিনে তাহলে তোমার সাথে সাথে চলে আসতে হবে, আর যদি না আসো মুখ দিয়ে রক্ত পিঠে মারা যাবা প্লাস বংশ ধ্বংস করে দেওয়া হবে, এরকম যখন বলা হয়েছে তখন উনি বারবার বলতেছে মা ভাত দে। উনি বলে কে তুই, আপনি কে, পাগলের বেশ, দাড়ি চুল বড় বড়, বুঝতে না পারে উনি দেয় না, মানে ভাত দিতেছে না, তুচ্ছ করতেছে যে সরে ভাই সরে যা যা, তখন উনি ঘরে ঢুকতে চাইতেছে যে মা আমি আমার ঘরে যাই, উনি তো বুঝতেছে না যে ওনার ছেলে, দেখো ছেলে গোসল করতে যায় মারা গেছে, তখন উনি ঘরে জোর করে ঘরে ঢুকছে, ধুইকে যায় ওনার বিছানার ওনার বালিশের নিচে 12 বছর আগে কি যেন রাইখে গেছিল, তা ওনার মা বলতেছে এই বেরো বেরো বেরো, কি ব্যাপার পাগল সাল ঘরে ঘরে ভিতরে ঢুকে গেছে, বাইরে বাইরে জোর করে বের করে দিতেছে, ওই লোকটা বের হয়ে গেল, বের হয়ে যায় মা ভাত দিলি না, এভাবে কানতে কান কান্নাকাটি শুরু করে দিছে, তো যখন কান্না শুরু করছে তখন ওনার ইসে যেহেতু চিনে নাই কান্না দেখে কান্নার ভাব দেখে বুঝতে পারছে এটা তো আমার ছেলে এরকম কান্ত, মানে কান্না শুরু করার পরে এত স্পিডে উনি পুকুরের দিকে গেছে, ওনার মা দৌড়ে যায় দেখছে যে শুধু মানে অর্ধেক বডি আর পুরোটা হাইটে পুকুরের মাঝখানে চলে গেছে, আস্তে করে তলে
গেছে, ব্যাপারটা বুঝিস পুকুরের মাঝখানে কিন্তু গভীরতা বেশি থাকে,
গভীরতা না,
এটা যখন মাঝখানে গেছে তখনও তার অর্ধেক শরীর দেখা যায়,
অর্ধেক শরীর,
তাহলে পায়ের সাইজটা
আর পাবেও না,
সুযোগ ছিল
যখন তলায় যাইতেছিল তখন বলছে মানে পিছনে ফিরে নাই, কানতেছিল আর বলতেছিল মা আমারে তুই চিনলি না, আমারে তুই চিনলেন চিনলি না, আজকে আমারে পর করলি, তখন ওনার মা ঝাঁপায় পড়ছে আশপাশে সবাই ঝাঁপায় পড়ছে, উনি বলতেছে আমার ছেলে আমার ছেলে আমার ছেলে, তখন উনি অনেকদিন পাগল ছিল ওই মহিলা, আমরা দেখছি উনি বেশ মানে পাগল তো ছিলই, যারেই দেখতো বলতো আমার ছেলে যাই আমার ছেলে, আমাদেরকে
এটা কত বছর আগের ঘটনা,
এরকম 94 দিকে
94 দিকের ঘটনা,
এই পুকুরেই আমি পয়সা পেতাম,
আপনি পয়সা পেতেন,
আমার চাবিও পেয়েছি,
এটা কি এই পুকুরেরই ঘটনা,
এই পুকুরের ঘটনা,
শুনুন
রাত কয়টা বাজে আল্লাহ জানে,
এখন
দেখবেন
সময় হাতে আছে আর সমস্যা নেই, প্রয়োজনে সারা রাত থাকবো,
হ্যাঁ সুমন ভাই রেহান ভাই এই পুকুরে আমি আরো অনেক কিছু পাইছি
তাই না,
হ্যাঁ
জামান ভাই,
জি ভাই
মাসুদ ভাইয়ের কাছে তো শুনলাম অনেকক্ষণ,
হ্যাঁ
জামান ভাই আপনার দু একটা ঘটনা শুনি,
অ্যাকচুয়ালি সুমন ভাই যে জায়গাটায় আছি এটা তো অনেক ভয়ানক জায়গা, এরপরে মাসুদ ভাইয়ের ঘটনাটা খুব ভয়ানক, এমন একটা ভয় ঢুকেছে আমার ভিতরে যে আমি না পারতেছি থাকতে না পারতেছি যেতে, কারণ শুনতেও ভালো লাগতেছে আবার এখানে,
এটা কিন্তু একটা চরম কথা হয়েছে, এই ভয়ের ব্যাপারটা কিন্তু এরকমই হয়, মনে করছো একটা উল্টা পাল্টা শব্দ পাইতেছিস, হ্যাঁ ঘরের মধ্যে একলা আসোস, হ্যাঁ তুই ওই জায়গাটায় না যাওয়া পারবি না, আবার যাইতেও ভয় লাগবে,
তুই চিন্তা করে দেখ আমরা বসে আছি আমরা কিন্তু ভয় পেতেছি এই জায়গার মধ্যে
যাবো না,
কিন্তু যাবো না কথা শুনতেছি, এবার যেমন ভাই আপনার ঘটনা শুনি,
যে আমি ছোট সময় তো আমার নানা বাড়িতে থাকতাম, দুই বছর মতো থাকছিলাম, পরে আবার চলে গেছে আমার বাড়িতে। এই দুই বছরের যে ঘটনাটা হয়েছে সেটা হলো যে আমি আবার বাজার যেতাম, আমার নানার পাশে বাজার আছে, বাজার বেগুনবাড়ি বাজার।
বেগুনবাড়ি কোথায়?
ময়মনসিংহ থানা বেগুনবাড়ি। তো ওই বাজারে যাইতাম, ওইখানে আমার নানা যাইতো, সবাই একটা বাজারই ওইখানে বাজার করতো। আমি যেতাম ছোটর সময় থেকে আমার মানে বাজারে যাওয়ার খুব অভ্যাস ছিল। তো ওই সময় তো শুনতাম যে এটা সেটা, আমার নানু বলতো কি তুমি ওই দিক দিয়ে যাও না, আর গেলে কাউকে সঙ্গে নিয়ে যাবা, তুমি তো বাজারে যাও বা দুপুরে বাজার। হ্যাঁ, পোলাপান মানুষ বুঝো না,
একা যাইতে নিষেধ করছে,
একবারই নিষেধ করছে। তো আমি আবার কি মানে ওরকম যে ভয় পাইতাম না। হ্যাঁ, আবার যদি কোনো কিছু সামনে পড়ে যেত আমি আবার ভয় পাইতাম। তো একদিন হঠাৎ করে বাজারে গেলাম, তো আসার সময় আপনার যে রাস্তাটা বাজার থেকে যে রাস্তাটা, এটা হচ্ছে মুক্তাগাছার রাস্তা আর কি। তো আমরা ওই রাস্তা দিয়ে আমাদের ডান সাইডে আর কি আমাদের গ্রামের রাস্তা, কান্দালিয়া গ্রাম, ওই গ্রামে আবার অল্প একটু যাইতে ওই রাস্তা মেন রাস্তা থেকে অল্প একটু ধরেন 40-60 যেতেই একটা খাল আছে, ওই খালটার মধ্যে সাঁকো। এই জায়গার থেকে মানে যত সমস্যাটা বাজে, তো আমি বাসের সাঁকোতে উঠতেছিলাম, এখন তো ছোট তো দেখি বাসের সাঁকো না লড়তেছে। এখন বাজে ধরেন 4:30 না 5টা
বিকাল।
আমার নানা বাজার থেকে পাঠাই দিছে তাড়াতাড়ি যা,
মানে সন্ধ্যার আগে
পুলবান মানুষ তাড়াতাড়ি যা। বাট জায়গাটা ছিল মোটামুটি ফোয়ার্ড, যে নানা বাজারের খুব ফোয়ার্ড ছিল। পরে আসছি, মানুষের লগে লগে আসছি, কিন্তু আসার পরে আমাদের যে গ্রামে ঢুকবো এই গ্রামের লোক নেই, শুধু আমি একা। আর আমার বয়স ছিল না যে একবার রাস্তা ক্লিয়ার আলো আছে। তো পরে দেখি সাঁকোটা মানে নড়তেছে
নড়তেছে,
তারপরে আমি একটা মনে করে নেই
খেয়াল,
আমি উঠছি দেখি হয়তো লড়তেছে। পরে গেছি মাঝ পথে যেয়ে গেছি, খালের এটা প্রস্তটা হবে 50-60 ফিট এরকম হবে। তো মাঝখানে যাওয়ার পরে এখন তো বয় ঢুকে গেছে, মানে দেখি এই পাশে লড়তেছে ওই পাশে লড়তেছে সাঁকোটা।
এটা কি আপনার কাছে মনে হয়েছে মানে কেউ নড়াইতেছে এরকম মনে হইতেছিল?
না না, আমি ভাবতেছি যে হয়তো যে কোনো আমি যে আছি,
এমন হতে পারে মনে করেন যে নিজে স্রোত বেশি থাকলে
স্রোত নেই।
আচ্ছা,
তো আমি মাঝখানে যে আর তারাই গেলাম, ছোট মানুষ যতটুকু বুঝি আর কি তারাই গেলাম। দেখি আমার শরীর সহ এখন লড়তেছে, এমন এদিক সেদিক তাকায় কোনো লোক নেই। ও এখানে ঘটনা আছে, আমার হাতে নানা কিনে দিয়েছিল রুটি, রুটি কিনে দিছিল, সেটা ওই যে আগে 2 টাকা দামের রুটি আসলো না, 2 টাকা দামের রুটি কিন্তু অনেক বড় ছিল,
অনেক বড় ছিল
2 টাকা দামের রুটি।
তুই খাইছিস রান করে না 2 টাকা দামের রুটি?
অনেক আগে খাইতাম, মনে
লেগেছে নাকি? আবার আপনি
খাইছেন?
আমিও খাইছি।
তো ওই রুটিটা কিনে দিছে, কিনে দেওয়ার পরে আমি ওইখানে তো রুটিটা হাত পরে কি কাউরে পাই না, প্রায় বুঝো 5-6 মিনিট দাঁড়াইছি ওইখানে,
ওই মাঝেই দাঁড়ায়
মাঝে। পরে আস্তে আস্তে বয় পাইতে পাইতে পার হলাম, পার হওয়ার পরে এখন তো ওই যে বড়ই গাছটা যায়, বড়ই গাছের সামনে তো আমি যাচ্ছি না।
বড়ই গাছ মানে
একটা বড়ই গাছ আছে আমাদের ওই রুটে।
আচ্ছা,
হ্যাঁ, খালটা পার হওয়ার পরে একটা বড়ই গাছ আছে। পরে আমি না বড়ই গাছ দেখে না অনেক ই লাগতেছে, ওই সময় মনে একটু সন্ধ্যার বাপ চলে আসতেছে যে সূর্যটা অস্ত যাচ্ছে, তখন বাসি যে খ্যাত দিয়ে চলে যায়।
মানে বড়ই গাছটাতে যাইতে চাইতেছেন না কেন?
ওই যে আমার নানু যে বয় থাকে ওই দিক দিয়ে যাইস না।
এটা তো একটা কারণ আছে, আর একটা কারণ আমি মনে করাই দিই তোরে, সেটা হচ্ছে তুই মনে হয় জানোস কিনা আমি জানি না, যে শহরের দিকে যখন মানুষ মারা যায় ঠিক আছে, তখন যেই জায়গাটাতে গোসল করানো হয় ওই জায়গাটাতে বড়ই পাতা রেখে দেওয়া হয়, ঠিক আছে, ওই জায়গাটাতে হাঁটা যাবে না কয়েকদিন, ওই জায়গাটাতে বড়ই পাতা রেখে দেওয়া হয়। এই জন্য বড়ই গাছের পাতার দিকে বড়ই গাছের ডালের দিকে একটা আলাদা ভয় কাজ করে অনেকেরই অনেক সময়।
তারপর হচ্ছে ওই সময় আমাদের
মানে আপনি যাতে বড়ই গাছের নিচ দিয়ে যাওয়া লাগছে না, তাহলে
খালের ওই পারে আবার ওই যে খামারি গাছ আছে না, খামারি গুটা হয় ওই ধরনের গাছ ওই দিক দিয়ে সিরিয়ালে আছে, তো যেটা ঝাড়ফি মারাই মোটামুটি। তো আমি চিন্তা করলাম যে এই দিক দিয়ে চলে যাই।
This track was downloaded from FusionBD.com.
যদি আবার ওই দিকে ধরে বন্ধের মাঝখানে ধরে, ওই সময় তো আমরা বন্ধ বলতাম, হ্যাঁ বিল বলতাম না, জমি তো বন্ধ বলতাম, এই জমির মাঝখানে অনেক অনেক এরিয়া আর কি, জমিটা পানায় গেলে অনেক এরিয়া। পরে চিন্তা করলাম আমি যদি আবার মাঝখানে যায় ধরে, পরে কতক্ষণ থুম মারে বসে রইলাম যে দেখি কেউ আসলে তাদের সাথে যাবো। পরে চিন্তা করলাম আমি খেত দিয়ে যাবো না, খেত দিয়ে আরো বেশি ভয় লাগে, হ্যাঁ আমি এই রুট দিয়ে যাবো, যাচ্ছি রুট দিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখি গড়ে গাছ আপনার একবার তুফানের মতো পাতা পুতা সব ইয়ে হয়ে যাচ্ছে, জ্বর হইতেছে, শুধু
বড় গাছটা
বলি আমি ভয়ে, মানে ওই বড় গাছের মাঝামাঝি কাছাকাছি আর কি, আমি ওই সময় খালি এইভাবে চাইছি চুপটা এলাই চাইছি। পরে সাইডে দেখি অন্য কোনো গাছই নেই, আমি দৌড় দিলাম 50-60 ফিট জায়গা দৌড়ে গেছি, তারপরে ওইখানে একটা কড়ুই গাছ আছে, ওই কড়ুই গাছটার এখানে যাওয়ার আগেই হঠাৎ দেখি একটা বিড়াল, তো বিড়াল আমার রুটি ডানা নিতে চাইতেছে, হ্যাঁ লাভ মারে উঠতেছে, তারপরে আমি ওটা ফালায় রেখে দৌড়,
রুটি ফালায় রেখে,
রুটি ফালায় রেখে দৌড়।
আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি ডর একটি হন্টেড প্রজেক্ট, সুমন এবং রেহান দৌড়ে বেড়াচ্ছে বাংলাদেশের বিভিন্ন ভৌতিক জায়গায়, সাথে থাকছে এবিসির শ্রোতারা অর্থাৎ আপনারা। আপনিও যদি যেতে চান এবং আপনার জীবনের কোনো ভৌতিক ঘটনা কোনো একটি বিশেষ জায়গায় বসে শেয়ার করতে চান, তাহলে ফোন করুন আমাদের 09613-892-892 এই নম্বরে। নম্বরটি আমি আরো একবার বলছি 09613-892-892 এই নম্বরে। এরপর 3 চাপুন এবং নির্দেশনা অনুসরণ করে আপনার ভৌতিক কথাগুলোর সারাংশ রেকর্ড করুন। 4 মিনিটের জন্যে আমরা জামালের মতো দৌড় দিচ্ছি, তবে ভয় পেয়ে পালাচ্ছি না, ঠিক 4 মিনিট পর আমরাও ফিরব, কারণ সুমন ও রেহান ভয় পেতে ভালোবাসে, সাথে আরজি কিবরিয়া এবং ডর অনুষ্ঠানের শব্দ প্রযোজক লোবানো। ডর মানে ভয়। চার মিনিট পর আবারও স্বাগত ডরে। মাসুদ এবং জামানকে নিয়ে সুমন ও রেহানের মহিপালের শ্মশানে বসা ভৌতিক গল্প যারা শুনছেন তাদেরকে মনে করিয়ে দিচ্ছি, মাসুদের পুকুরের ভৌতিক ঘটনা জানার আগেই আমরা জেনে নিচ্ছি জামানের ভৌতিক গল্প। মাসুদের পুকুরের সেই অজানা গল্প আজকে ডরের বিশেষ আকর্ষণ। জামানকে শোনার পরপরই সুমন ও রেহান ফিরে যাবে আবারও মাসুদের কাছে। আর মাসুদ এবং জামানের মতো আপনি যদি আগামী পর্বে সুমন এবং রেহানের সাথে কুয়াকাটার কোন একটি নির্জন জায়গায় কোন একটি হন্টেড প্লেসে বসে আপনার জীবনের ভৌতিক গল্পগুলো বলতে চান লাখো মানুষের কাছে, তাহলে এই সুযোগটি আপনি লুফে নিতে পারেন। ফোন করুন আমাদেরকে, বলুন আপনার জীবনে কি ঘটেছিল খুব ছোট করে, এবং বলুন আপনার সঙ্গে যোগাযোগ করতে, সুমন ও রেহান আপনার কাছে পৌঁছে যাবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613-892-892। আমি আবারও বলছি 09613-892-892। ফোন করবার পর 3 চাপবেন, এরপর নির্দেশনা অনুযায়ী আপনার কথাগুলো রেকর্ড করবেন, আমরা অবশ্যই যোগাযোগ করব আপনার সাথে। চলুন আবারও ফিরে যাই জামানের ডরের গল্পে।
রুটি ফেলে দৌড়ে কুই গেলেন?
দৌড় দিছি, দৌড় দেওয়ার পরে মসজিদ আছে একটা, মসজিদের দিকে ছায়া, ওইখানে একটু বসলাম, বসে আবার পোলাপান পাইলাম কয়েকটা আমার দেশের হরির সাথে, আবার এইগুলি করলাম যে আমি না ভয় পাইছি, ঠিক আছে তো যদি এইগুলো আলাপ করো তাহলে কথা বলো তাহলে আরো বেশি ভয় লাগবো, আর যদি বলো তাহলে তুমি আর বাজারে যাবে না, হ্যাঁ
বাজারে যাইতে দিবেন, মানে না
বলছি আর ওই সময় আর বলি না, গেছি যাওয়ার পরে জ্বর, হ্যাঁ ওই সময় জ্বর, এমন কাঁপনি জ্বর, আমার নানু তো পুরা ভয়, ওই সময় আমার নানাদের মানে টিন সেট বাড়ি, আর আমাকে রান্না করে রাখা হয়েছে, মানে আমি ওই টিনের ঘরে আমি যাইতে প্রস্তুত না,
কেন
শব্দ 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 এমন মনে হচ্ছে,
আচ্ছা
ঠিক আছে, তো আমার ওইখানে আসছে, আর আমার নানু বলছে এখানে কেন, বলছে না এখানে আমার ভালো লাগে, হ্যাঁ ওইখানে আবার একটা আমার ইয়ে চোখে ভালো আছে রান্নাঘরে, আম্মুরে খবর দিল, আম্মু গেছে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন, পরে আব্বা পরে ওই ওষুধটা নিয়ে গেছে, আগে যে ওষুধটা খাওয়াইতো এই ওষুধটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এই ওষুধটা খাওয়াইছে, মোটামুটি ভালো। আমার আম্মু আর এখানে রাখলো না, নিয়ে গেল বাড়িতে।
মানে আপনার নানার বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে আসছে?
মোটামুটি ওইখানে ভালো, ওইখানে কোনো ভয়ও লাগে না। আর আমাদের যে বাড়িটা এইটা তো একবারে মানে মানে রাত্রে মনে হয় যে একবারে সাদা ফক পোকা, কিন্তু বাড়ির পেছন সাইড এই সাইড খেলে একটু অন্ধকার।
আচ্ছা,
মোটামুটি বেশ কতদিন কাটাইছে। ওই সময় আমি ক্লাস ফোরে পড়ি মনে হয়, সেভেন আমাকে ভর্তি করে আমার নানা বাড়ি। তারপরে আবার গেছি, কিন্তু ওই সময় ওই যে বয়ারিটা এই আমার বাড়িতে দুই তিন বছর যে আসছিলাম ওইটা কিন্তু কেটে গেছে। তো যাওয়ার পরে মাসখানিক পরে আরেকদিন আসতেছি, সেটা হলো ওই দিন আবার ইন্ডিয়ার বাংলাদেশে খেলা।
আচ্ছা,
খেলার দিকে আসতেছি, ওই সময় রাত 10:30 মনে বাজে, গ্রামের বাজার তো সবাই চলে যায়। নানা আবার বলছে যে তুই জায়গা, আমি আসতেছি। ওই দিন আবার বাজারের দিন ছিল, পরে আমি বাজার থেকে রওনা দিলাম। কিছুক্ষণে যাওয়ার পরে দেখুন দুইটা লোক যাচ্ছে, আমি ভাবলাম যে ওরা তো মনে হয় আমাদের জামে ঢুকবে। হ্যাঁ, যাই আমি ওই হিসাবে চলে যাচ্ছি। আমি যখন আমাদের গ্রামের রাস্তাতে যাবো তখন দিয়ে ওই লোক দুইটা ওষুধ আগাচ্ছে,
আপনাদের গ্রামে আর ঢুকতে
এখন তো আমি একা, এখন তো অন্ধকার, মানে ভীষণ অন্ধকার।
সেই ছোট্টবেলার ভয়ের কথা মনে পড়ে গেছে আপনার?
তখন তো ওই আগের ঘটনা এবং নানু যে বলছে এগুলি যা আছে
একটা জিনিস না জিগে পারতেছি না আসলে। আমি অনেক ছোটবেলায় আমার চাচার বাসায় যাওয়ার সময় এরকম একটা সাঁকো ছিল, ঠিক আছে? তো ওই সাঁকোটা আমি ভয় পাইতাম, অবশ্য ভূতের ভয় না, আমার ভয় লাগতো আমি মানে যে নিচে পানি, মাত্র এক বাসের সাঁকো ছিল, একটা বাস, আর অনেকগুলো থাকে চার পাঁচটা বাস দেওয়ানো না। আপনাদের সাঁকুটা কেমন ছিল? এটা আমার
একটা বাসে ছিল,
একটা বাসে,
একটা বাসে।
মানসিক ভাবে দোস্ত, মানসিক ভাবে ভয় ভয় আইসা পড়ে একটা, জানো?
তারপর আমি এইখানে দাঁড়ায় রইলাম যে দেখি বিচেটা মানুষ আসি কিনা। প্রায় 5-10 মিনিট দাঁড়ায় রয়েছি, কেউ আসে না, আরো তো আরো তো রাত হয়ে যাচ্ছে। পরে আমি চিন্তা করলাম যে যেটা হয় হবে, অস্তাগফিরুল্লাহ পড়তেছি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এগুলি পড়তেছি, ছেলে আমার বাড়ি পর্যন্ত যাই, দুইটার থেকে তিনটা পাস খাই দিছি। পরে আর আমার মন চলে না, আবার চেষ্টা গেছি 20 মিনিমাম 20 হাত, আমি বাজারের দিকে আবার হাঁটা ধরছি যে নামি যাবো না। ওই সময় দেখলাম যে দুই তিনজন লোক আবার আসতেছে, হ্যাঁ এখন মনে হয় যাওয়া যাবে। তো ওই লোকটি দেখলাম যে আমার সাইড দিয়ে কলেজ করে চলে গেল, পরে আর এই রোডে ঢুকে না। এখন আমি বাজারে যাবো, বাজার থেকে যতটুকু আসছি আমার বাড়িতে আসতে আরো অর্ধেক অনেক কম। ফোন চিন্তা করলাম না মরে গেল চলে যাবো, আবার আসলাম, আবার আসা মানে কিছু রাস্তা আসলাম, যে এখন তো ওই ভয়টাই যে সাঁকুর মধ্যে উঠার পরে সাঁকু কাপা কেঁপে হয়েছে, ওই ছুটোর সময় ওই
ঘটনা
যে আমার কি সাঁকুর উঠার আগে কি আমার মায়েরা ফেলে নাকি শয়তানে, যে সাইডটা আছে না ওই খালের সাইডটা, এই সাইডে তো ওই যে আপনার ওই যে গামারি গাছ, গামারি গাছের জাপি মারা, হ্যাঁ
পাতা
ঘন 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 জাপি মারা, কিন্তু এই ভয়টা অন্ধকার আরো ভয়। আবার যাই, আবার পাশে ওই যে দুই কাক যাই, তিন কাক পাশে 20-30 বার এরকম খালি খেলাই করলাম, আর আগাইতে পারলাম না। পরে লাস্ট মুহূর্ত চোখ বন্ধ করে রাস্তাতে আমি দেখি না, হ্যাঁ ওই সুরা কেরাত করতে 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 সাঁকো পর্যন্ত পাড়া দিতে গামারি গাছ না, এগুলি কেমন জানি পানির মধ্যে চাপাইতেছে,
পানি কোনো বাতাস নাই, কিছু
কিছুই নাই,
খাস করে পড়ে গেছে।
এখন ওই থেকে দৌড় মারে আবার চলে গেলাম পেছনে বয়ে, কেউ তো আসে না। ওই সময় আমার যেটা ধারণা আমি প্রায় এক ঘন্টা ওয়াইট হয়ে গেছে, নানাও আসতেছে না, নানা তো ওই যে আসে 12:30 একটা, আবার ভয়ে ভয়ে আমাকে থাকলে যদি আবার কোনো কিছু হয়ে যায়, সেই আবার ভয়ে ভয়ে দৌড় দিয়ে সাঁকুর মধ্যে উঠলাম। ওইটা পরে সাঁকুরা মানে এমন ব্যাপার হয়েছি মানে আমার কাপ নিতে সাঁকু জন বাইয়ে দেবো এমন অবস্থা, আমার শরীরে এমন কাঁপতেছে, ওই কাঁপতে কাঁপতে পার হইলাম, পার হইয়া কারণ ওই আগের বই যে আমি এখন কোন দিক দিয়ে যাবো,
ক্ষেতের ভিতর দিয়ে নাকি
সামনে বড়ই গাছ, হঠাৎ করে দেখি যে বিড়াল ডাকছে, আবার এই সাইডে হয়েছে আপনার কাদা খেত, এখন তো যাওয়ার মতো আর কোনো পজিশন নাই যে এই দিক দিয়ে ভয় পেয়েছে ওই দিক দিয়ে চলে যাবে। পরে আমার আম্মা আবার বলছে কোন সময় যদি কখনো শয়তান ভয় পাও বা মনে হচ্ছে তুমি পেছনে তাকাইবে না, পেছনে তাকালে তোমার গাড়টা ভেঙে যাবে। বলে গাছটা ছাড়ায় ধরেন 10-15 হাত ছাড়াই একটা বট গাছ আছে, বিশাল বট গাছটার এত ঝাঁফড়ি মারা যে আপনার অনেক সময় সন্ধ্যার সময় অন্ধকার হয়ে যেত নিচে।
ভাই একটু একটু যেমন ভাই একটু বুঝায় বলেন, ওই না আমি তো বুঝাই, এটা হচ্ছে ঝাঁফড়ি মারা বলতে বুঝাইছে অনেক ঝালপালা আছে, অনেক পাতা,
মানে ঢুকার মতো কোনো পজিশন নেই, ওই কাছে যখন ঢুকবেন
ঝোপ ঝাড়
যাবে। আচ্ছা, মানে এতই পাতা, তারপর ওই বট গাছ কোনো সমস্যা বললে শয়তান ময়তান বাবি যদি দেখলেন এইগুলোই পড়বা, এইগুলো পড়তে 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 বইয়ে কাঁপতে কাঁপতে বাজারের বেগ আমার সাথে কাঁপতে 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 চলে গেলাম, মানে একটু পারিলাম ওই রাস্তাতে ঘোরার সময় একটা কোনা পরে আর কি। হ্যাঁ, পরে ওই কিনার একটা কুড়ে গেছে, কুড়ে গেছে সামনে যে আমার বিড়াল ভাবি, একই বিড়াল,
ওই একই বিড়াল,
কিন্তু আমি দেখতে পাচ্ছি না, অন্ধকারে দেখতে পাচ্ছি না, কিন্তু সে আমার সামনে সামনে দিয়ে হাঁটতেছে। তখন আমি দেখছি সে সামনে দিকে যাচ্ছে, আর ওই সাইডটা ডান সাইডে একটা বাড়ি আছে, ওই বাড়ির পেছনে আবার একটা বাড়চার আছে, বিশাল একটা তেঁতুল গাছ আছে। হ্যাঁ, যে তেঁতুল গাছে মনে করেন এর আগে অনেক লোকের নিয়ে গেছে। অনেক সময় মানুষের রূপ ধরে বলতে এই ওদিক চল, লয়ে যেত তুই ওই দিক যা আজকে এই দিক যা যা।
এটা অনেক
কলা গাছ ছিল, কলা গাছের ওই চিপা দিয়ে নিয়ে যেত,
মানে ভালো রাস্তা রয়েছে বাজে রাস্তায় নিয়ে যেত।
পরে তো আমি কি করলাম, আমার সামনে দিয়ে বিড়াল যাচ্ছে, মানে এতই ভয় লাগছে যে আমি ঝুড়ে ঝুড়ে বলতেছিলাম, হঠাৎ করে বিড়ালটা নেই। মানে কান্দন কান্দন অবস্থায়, পাশে আর একটা পুকুর আছে, পুকুরে আবার কাঁটা তারে বেড়া আছে, হঠাৎ করে একটা শিয়াল না কুকুর কি হয়ে জানি আমার হাত লিয়া, মানে হাত হাতের মাঝে ঘষা মেরা দৌড় দিল। লাইগা আমার এদিকে মনে হল যে কাঁটা ফুটছে গা, এমন ওই অন্ধকার তো আর দেখি নাই। আমি এগিয়ে যাচ্ছি মসজিদের কাছাকাছি যাচ্ছি, দেখি পাঁচ সাতটা কুকুর এসে আমাকে গ্রাও।
আচ্ছা আচ্ছা,
এই পাশে মসজিদ, আমি এই জায়গা রোডের পাশে মসজিদ, আমার মসজিদের পাশে,
ওইখানে কোনো মানুষজন নাই,
বাড়ি সাইডে বাড়ি।
আচ্ছা,
অনেক চত্বর হয়ে গেছে। পরে চোখ বন্ধ করে আমি দাঁড়ায় রয়েছি, কোনো কথা নেই, আমার শরীর কাঁপতেছে কাঁপতেছে, আর মনে মনে লাহাওলা যে বলবো ওইটাও আর বলা হয় না, এমন অবস্থা হয়েছে। তো পরে আমি কি করলাম, চোখ মঞ্জে মানে দৌড় দিলাম,
মানে চোখ বন্ধ করে
দৌড় দিলাম, যেটা মনে চোখ সামনে যাই উষ্ঠা খেয়ে পড়ে গেছি, কিছু মানে যাই উষ্ঠা খেয়ে পড়েছি, মানে দশ বারো হাজার জায়গায় গেছি, বাড়ির কাছাকাছি পড়ছি, এরপর মোটামুটি একটা সাহস আসতেছে আস্তে আস্তে। তো ওই দিকে ঢুকছি, ঢুকার পরে আমি জীবনেও দেখি নাই যে আমার নানার বাড়ির সামনে এমন যে ভয়ানক কিছু আছে। তো ওই দিন আমার কাছে বাড়ি ঢুকার আগে কবরস্থান আছে, কবরস্থান যেখানে আমার নানা যারা মারা যায়,
মানে পারিবারিক কবরস্থান,
এত লোকের কবর দেওয়া হয় নাই, মোটামুটি একটা নতুন দেওয়া হয়েছে, কবর আগে যে জায়গায় দিত ওই জায়গা আর কি নাই,
জায়গা
বন্ধ হয়ে গেছে, নতুন দিতেছে, মোটামুটি কয়েকটা কবর হচ্ছে। তো আমি ওই জায়গাতে নামলাম, আসতেছি হঠাৎ করে কে জানি আমার সামনে দাঁড়াই গেল, অনেক কিছু মনে হলো, এখন তো আমার মানে ভিতরে কিছুই নাই যে আমার বাড়ির সামনে এমন। আমি এমন একটা চিৎকার দিছি,
কি দেখলেন আপনি এটা,
মানে মানুষ মানে মূর্তি না মানুষ কি আমি কিছু বুঝতে পারছি না, হঠাৎ করে লম্বা হয়ে দাঁড়ায় গেছে, অন্ধকার তো কিছু দেখতে পাচ্ছি না, পরে আগাড়া যাবো দেখি আমি আগাইতে পারতেছি না, আমি এমন চিৎকার দিছি যে চিৎকারের যন্ত্রণায় নানু যে নানু আবার মাঝে মাঝে সজাগ পাওয়া যায়। হ্যাঁ, যেখানে আমি ওইখান থেকে আমার নানুর গড়টা হচ্ছে মিনিমাম 40 হাত দূরে। তো আমাদের আবার ওই কবর যে কবরস্থান, তার পাশে আবার লেবু বাগান, তো লেবু বাগান তো আবার অনেক জঙ্গলের মতো দেখা,
মানে সুপ্রিয় আকারে থাকে
ওটা আর কি, আমাদের বাইরের পাশে আর কি। আমার সাইডে শুনি যে কাঁদতেছে, অনেকক্ষণ দৌড়াচ্ছি
কিন্তু আপনি জায়গা থেকে নড়তেছেন না,
আমি জায়গা থেকে নড়তেছি না,
মানে ইলিউশনটা বুঝতে পারছো সেখানে, মানে ওনার কিন্তু মনে হইতেছে যে উনি দৌড়াইতেছে কিন্তু জায়গা বদলে মানে একটা ঘোরের মধ্যে সার্কেলের মধ্যে আটকে গেছে। এই জিনিসটা কিন্তু আগেও শুনছি, কিছু মানুষের ভিতরে এরকম হয়, বন জঙ্গলের ভিতরে ঢুকলে মূলত হয় জিনিসটা, যে একই জায়গার ভিতরে ঘুরপাক
খাইছে
এবং কোনোভাবেই অরিজিনাল পথ কেউ খুঁজে পাইতেছে না।
মানে আমি অনেকক্ষণ ধরে, কিন্তু আমার নানু ওই সময় তো ওই যে মানে কুফি বাতের যুগ, আমার নানু যে করে আবার হারিকেন আছে, হারিকেন সবসময় একটু জ্বালানো থাকে, তো দৌড়াচ্ছি যেতে পারি না যেতে পারি, এদিক দিয়ে বামে ধানে যে কবরস্থান ওইখানে কাঁদতেছে। হ্যাঁ কাঁদতেছে, আমি এটুক শুনতেছি যে আমারে কেন নিয়ে গেলি না, হ্যাঁ আমারে কেন থয়ে গেলি, তুই কিল্লি একলা গেলি, আমার লই যেতি, হ্যাঁ আমি তোর সাথে যেতাম গা। হ্যাঁ এমন মানে
মহিলা কণ্ঠ নাকি,
হ্যাঁ মহিলা কণ্ঠ, মহিলার যেমনি কাঁদে না এভাবে কাঁদতেছে
কবরস্থানের ভিতর থেকে।
হ্যাঁ কবরস্থানের উপরে আমি কিন্তু দৌড়াচ্ছি প্রায়
কতক্ষণ দৌড়াচ্ছে আমি নিজে বলতে পারবো না, শরীরে মানে এত ঘাম জ্বলতেছে প্রচুর। ওই কান্না শুনি যে পরে এমন সময় বলে আমার লয়া যাক, তো আমার কাছে মনে হচ্ছে সামনে আবার মনে হচ্ছে আমি যে রাত এটা মনে হচ্ছে যে আমি আলোর মধ্যে দূর পড়তেছি। হঠাৎ করে আমার নানু যে একটু চিৎকার শুনছিল, হ্যাঁ নানু না ওই হারিকেন নিয়ে আসতেছে, তো আমার নানু দেখতেছে আমি দাঁড়ায় রয়েছি। পরে নানু বলতেছে তুই বস না গেলে গা। পরে মানে কয়েকবার বলার পরে আমার হঠাৎ করে মানে আমি নানুর শব্দটা শুনতে পারলাম। পরে আমার নানু বুঝতে পারছে কি ব্যাপার, তখন আবার 10-15 মিনিটের মধ্যে মনে হয় আবার তখন আমি বলতে কি হয়েছে তুমি এমন করতেছি বললে তোর কি হয়েছে তুই জানাস না কি তো পানি খাওয়াইছে।
আচ্ছা যেমন ভাই আপনার তো কিছু মনে ছিল না ইয়েতে আসার পরে, পরে আবার আপনার মনে পড়ছে কখন এই যে আপনি দৌড়াইছিলেন
সব ফিরার পরে?
চেঞ্জ ফিরার পরে তখন আবার আপনার মনে পড়ছে মাঝখানে সময়টা বাজার থেকে আসার পরে
সবগুলি আমার মনে পড়ছে। আর এখানে যেটা আরেকটা অবিস্মরণীয় ঘটনা ঘটছে সেটা হলো আমাদের যে নানাগড়ের যে মসজিদ আছে, মসজিদের একটা হুজুর আছিল, আমরা কারি ডাকতাম, আমরা হুজুর ডাকতাম না কারি সাহেব, কারি সাহেব ডাকতাম। কারি সাহেবের একটা ছেলে ছিল, সন্ধ্যার দিকে আসতো খাওয়া দাওয়া করে রাত্রে যাইতো, আন্তরিকতা বাবা ছেলে অনেক আন্তরিকতা ছিল। হঠাৎ করে একদিন আসলো, ওই দিন না রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে মনে হয় 12:30 মনে হয় মাঝে, হুজুরের খাওয়া দাওয়া করানোর পরে শয়তান কিন্তু বড়ই গাছে আসে গাব গাছ থেকে, বা গাব গাছে দেখা যায় যে শব্দ হচ্ছে এই শব্দ গাব গাছে নেই বড়ই গাছে,
বড়ই গাছে।
হ্যাঁ যে ঘটনার পরে আপনি হুজুরে ওই দিন একা ওর ছেলের সামনে না রাত হয়ে গেছে, তো ছেলে বলতেছে না বাবা যাওয়া লাগবে না কোন আমি যাই তোমাকে আগে দিয়ে আসি। হুজুর কিন্তু জানে, হুজুরের ছেলে কিন্তু এই ঘটনাটি জানে না। তো হুজুর কি করছে মানে সাঁকুটা পার করে আমাদের যে মেন রাস্তাটা, রাস্তা মানে সাঁকুটা পার হয়ে মানে হ্যাঁ বলছে তুমি যেতে পারবা, হুজুরের টার্গেট ছিল আমি সাঁকুটা পার করে দিই নিশ্চিন্ত, ওর আর কোনো ঝামেলা নেই যে বাবা এখন যেতে পারবা, হ্যাঁ যেতে পারবো। ওর বাবা খালি উল্টা বা খালি মানে আমাদের মসজিদে পথ ধরছে আর ওর ছেলে যাইতে রয়েছে 10-15 কাইক দিছে, হঠাৎ করে গেলে একটা চার মাস ছেলেটা
ছেলেটা
হ্যাঁ ফলে বলতেছে বাবা কি জানি খালের মধ্যে যে কে চোর মারলো, আরে যাবো এগুলো কিছু না মানে ওই ভয়টা আর কি ছেলেটা দিচ্ছে না যে আমি বলবো যে শয়তান ভাই আমি যাবি
ভয় পেয়ে যাবে আরো
হুজুরে, আবার ওই যে হুজুরে যতটুকু মানে দোয়া কলম ইন্তিকে পড়ে দিচ্ছে ছেলেটা কিছু না হয়। পরে কিছুক্ষণে যাওয়ার পরে হুজুর ডাক দিতেছে যে বাবা এদিকে আসো, হুজুর মনে বেড়ে গেছে যে না যদি কিছু হয়ে যায় ঠিক আছে আনছি আমার যা দূর পড়ে যা ছেলে আটকেছে। পরে বলছিল বাবা তোমার যাওয়া লাগবে না কোনা বাবা জায়গা ঠিক আছে কোনা যাওয়া জায়গা ছেলে না। পরে লাস্ট মুহূর্তে বললো সমস্যা আছে তোমার গায়ে চল মারছে, আরে শয়তানের কথা বলতেছো তুমি ছেলে আরো সাহস এইসব দেখে আমি ভয় পাই না তুমি যাও। তখন ছেলে বলতেছে ছেলের সাহস বাইরে গেছে, তো ছেলে বলতে যাও গা তুমি যাও গা এগুলো কিছু না শয়তান মতন এগুলো কিছু না যাবো। বাপের অনেক সাহস দেখাইলো, বাপের বলো আচ্ছা ঠিক আছে যাবো গেছি গা যাই তাতে হয়ে গেছে শুয়ে রয়েছে। সকালে তার মা তার বোন মানে ডাকতেছে মানে ছেলেটা, পরে দরজা খুলে অনেক ডাকা ডাকি দরজা খুলে না পরে যায় দরজা ওই খিলের দরজা তো খিল খুলছে যায় 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 উনি তো মারা গেছে
ছেলে ছেলে মারা গেছে
ছেলে মারা গেছে।
তো কি ওই দিন ওই থাপড়ের কারণে না?
হ্যাঁ পরে এই যে এটা বেশি গেছে ওর জায়গা আমাদের বেশি গেছে। পরে হুজুর তো আমি কেন নিয়ে গেলাম না আমার মসজিদে যদি আমি নিয়ে যেতাম তাহলে এই ঘটনা হয় না। পরে হুজুর আর আমাদের আমরা তো আসে নাই
মানে উনি চলে গেছে
চলে গেছে
সামনের অভিজ্ঞতা ভাই আপনার কণ্ঠটা যে শুনছেন এই মানে এই জিনিসটা কিন্তু আমার যখনই বলছে যে একটা ওই চিৎকার শুনতেছে তখনই আমার শরীরের পছন্দ
কথাটা দেখছিস তুই আমারে আমারে নিয়ে যা। হ্যাঁ এবং আমার কাছে একটা জিনিস কিন্তু মনে হয়েছে যে উনি যে যতক্ষণ কিছু মনে ছিল না হঠাৎ করে, হ্যাঁ একটা পর্যায়ে কিছু বুঝতেছিল না দেখতেছিল না হয়তো বা তার সাথে ছিল কিছু একটা,
হ্যাঁ
তার শরীরটাকে ব্যবহার করে হয়তো কিছু দূর সে আগে
হইতে পারে, হইতে পারে।
হ্যাঁ, ওই যে ওনারে বলছে যে আমারে নিয়ে যা, তখন যে দৌড় শুরু করছে এই দৌড়টা জামান ভাই দৌড়ায় নাই, তাকে তার দেহটা ব্যবহার করে তাকে সেন্সলেস করে ঘটনাগুলো শোনার পরে এমনিতেই চারপাশে খুব থমথমে
খুব থমথমে, আর আমি বলে আর বেশিক্ষণ থাকতে পারবো না, একটা প্রহরের ব্যাপার আছে। ঠিক সাড়ে চারটা পৌনে পাঁচটার দিকে মানে সূর্য যখন মাত্র উঠতে শুরু করে মানে পর্যটকরা জানে ঠিক আগে আগে ওই সময়টাতে এমন জায়গায় না থাকাই ভালো।
তো আমরা এর মধ্যেই আমরা এটা শেষ করে ফেলে
আমার জীবনের বাস্তব একটা ঘটনা, আরো একটা ঘটনা আমি বলতেছি, সেটা হলো আমরা যে পুকুরটার কথা বললাম যে একটা লোক বারো বছর পরে আবার চলে গেছে, ওই পুকুরটার মাঝখানের গভীরতা কেউ মানে যতই সাহসী লোক হোক ডুব দিয়ে যত দূরই গেছে গভীরতা
পারে নাই। তারপর
তো ওই পুকুরে আমরা দেখছি, আমরা দুপুর দিকে একবারে মানে জোহরের টাইমে
সূর্য যখন ঠিক মাথার
উপরে
হ্যাঁ একটা প্রহর,
ওই টাইমে একটা মাথা দেখা যায়। তো মাথাটা কেউ তার ফেস কোনোদিন দেখে নাই, শুধু মাথাটা চুল বিশাল চুল, আপনার পাঁচ ছয় হাত লম্বা হবে তারও বেশি, চুলগুলা সাপের মতো ছড়ায় থাকতো আর ওইটা ভাসতো।
হ্যাঁ,
মাঝখানে সহজে কেউ যাইতাম না।
যেহেতু
ওটা পুকুর, আপনার ঘাট ছিল তিন, এখনো তিনটা ঘাটই আছে, তিনটা ঘাট। তো এই তিন ঘাটের কারণে আরো একটু রিস্কি থাকতো, যেহেতু বেজোর ঘাট। আমরা সবসময় চেষ্টা করতাম আর একটা ঘাট বানানোর জন্য, চার নম্বর ঘাট দিয়ে বেশিরভাগ আমরা অন্য সাইড দিয়ে নামতাম, মানে ঘাট গুলা কম ব্যবহার করতাম। তো এক পর্যায়ে নামতে নামতে গোসল করতে করতে সাহস মোটামুটি চলে আসে যে ধরো শ্মশানের তে চলে আসলাম, তাই কিছু হলো না। ওই যে শ্মশানে যে আমার যে ঘাড় ধরছিল সেই ঘাড়ের ব্যথা আমার প্রায় তিন চার মাস ছিল, তিন চার মাস আমি বুকডাউন করছি। হাত ক্রিকেট বা বল ফুটবল খেলতে গেলে বা হাডুডু খেলতে গেলে আমরা যে এক্সারসাইজ গুলা করি ওগুলা করতাম দিনে রাত্রে, সকালে নামাজ পড়তাম, কিন্তু এই ঘাড়ের যে ব্যথা আমার তিন প্রায় চার মাসের মতো ছিল, এগুলা মালিশ করেও কমাইতে পারিনি। তো যাই হোক, পুকুরে আমরা যখন গোসল করতে যাইতাম দ্বিতীয় যে ঘাটটা, এই দ্বিতীয় ঘাটটা দিয়ে ওই ঘাট দিয়ে নামতাম।
ডর মানে ভয়, শান্ত একটা বাতাস, চারপাশে সুনসান নীরবতা, একলা আপনি, অন্ধকার ঘর, কিচ্ছু নেই, কেউ নেই, শুধু আপনি আর আমাদের ডর। তবেই আপনি চিনবেন ডরকে। যারা ভয় পেতে ভালোবাসেন রেহান এবং সুমনের মতো, তাদের জন্যই এই অনুষ্ঠান ডর। তবে মনে রাখবেন, ডরের রেসিপি হচ্ছে একটা শান্ত শুনশান জায়গা, একলা আপনি, রেডিওর ক্লিয়ার সাউন্ড এবং অন্ধকার ঘর। এরপর মনোযোগ দিয়ে শুনুন আর জি কিবরিয়া, লোবান, সুমন এবং রেহানের অনুষ্ঠান ডর, আর আমাদের সাথে আপনার জীবনে ঘটে যাওয়া দুর্ধর্ষ ভৌতিক ঘটনা নিয়ে যোগ দিতে আপনি আমাদেরকে ফোন করতে পারেন 09613892892 এই নাম্বারে। আমি আবারও বলছি 09613892892 এই নাম্বারে। পুরো সপ্তাহ জুড়ে খোলা রয়েছে নাম্বারটি, যে কোনো সময় ফোন করে তিন চাপুন। এরপর ডরে কথা রেকর্ড করবার জন্য নির্দেশনা অনুসরণ করুন। আপনার যে সময়টি বরাদ্দ করা হয়েছে সেই সময়ের মধ্যে আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনার সারাংশ আমাদেরকে বলুন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনার ফোন নাম্বারটি দিতে ভুলেও ভুল করবেন না। এবং আরও একবার মনে করিয়ে দিচ্ছি, আগামী সপ্তাহে সুমন এবং রেহান যাচ্ছে কুয়াকাটার সমুদ্র সৈকতের কোনো একটি হন্টের জায়গায়। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, একটু পর রাত একটা বাজবে এবং একটা বাজলেই আজকের ডরের আসল টেস্ট, মাসুদের অতি প্রাকৃত সেই পুকুরে কি ঘটেছিল তা জানব আমরা ঠিক রাত একটা। ডর মানে ভয়, আপনি আপনি কি বিশ্বাস করবেন, প্রায় দুই দিন ধরে আমার বাম চোখের পাতাটা লাফাচ্ছে এবং এটা নিয়ে এক ধরনের লোকজ কথাও প্রচলিত রয়েছে, অশুভ শক্তিও বলে থাকেন অনেকে। গত রাতে একটা অশরীরি হাত বেশ কয়েকবার আমার গলাটা চেপে ধরেছে। খুব আপনজনের মৃত্যু হয় আমাকে ঘুম থেকে বারবার জাগিয়ে দিয়েছে। আমি জেগে গেছি এই কারণে মরতে ভয় লাগে। মরার ভয় সবারই হয়, বিশ্বাস করুন আর নাই করুন। আমি আর জি কিবরিয়ার জীবনে গত দুই রাতে এই ঘটনাগুলোই ঘটেছে। বিগত দুই দিন আমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে, প্রতিটি মানুষের জীবনে, ব্যক্তিগত জীবনে এরকম অযৌক্তিক অনেক ঘটনাই ঘটে থাকে, যেগুলোর যুক্তিসিদ্ধ উত্তর আমরা কখনো খুঁজে পাই, কখনো খুঁজে পাই না। কিন্তু এই ঘটনাগুলোর পেছনে অনেক বড় একটা জায়গা জুড়ে থাকে ভয়। আমরা ভয় পেতে ভালোবাসি। সুমন এবং রেহান, আমরা প্রত্যেকেই জেনে হোক কিংবা না জেনে হোক ভয় পেতে ভালোবাসি। সুমন এবং রেহানের মতো তারা ছুটছে বাংলাদেশের নানা ভৌতিক জায়গায়। যদি আপনিও যেতে চান তাদের সাথে, বলতে চান আপনার জীবনের ভৌতিক ঘটনাগুলো, তবে এক্ষুনি ফোন করুন 0961389289 এই নাম্বারে। আবারও বলছি 0961389289 এই নাম্বারে। এখানে ফোন করার পরে আপনি তিন চাপবেন, তারপর নির্দেশনা অনুসরণ করে আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনার সংক্ষিপ্ত বিবরণ এখানে রেকর্ড করবেন এবং অবশ্যই আপনার ফোন নাম্বারটি দিতে ভুল করবেন না। আমরা খুব শীঘ্রই আপনার সঙ্গে যোগাযোগ করব। এমনও হতে পারে আগামী সপ্তাহে আপনি আমাদের সাথে যাচ্ছেন কুয়াকাটার সেই নির্জন জায়গায়, কোনো একটি হন্টেড প্লেসে, এবং আপনার গল্প শুনবে বাংলাদেশের লাখ লাখ মানুষ। প্রিয় শ্রোতা, মহিপালের সেই গা ছমছম করা শ্মশান ঘাটে সুমন এবং রেহানকে আপনারা এই মুহূর্তে শুনতে পাচ্ছেন, কিন্তু মনে রাখবেন এই অনুষ্ঠানটি পুরো সপ্তাহ ধরে রেকর্ড করা হয়েছে, সেটা আপনাদের জন্য এই মুহূর্তে আমরা পরিবেশন করছি। চলুন তাদের কাছেই আমরা ফিরে যাই।
দোস্ত, এই ব্যাপারটা খেয়াল করছো, এই যে ঘাড়ে ব্যথার ব্যাপারটা, হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু একটা জিনিস খুব সুন্দর করে প্রমাণ করে যে এইরকম অশরীরি কোনো কিছুর ভয় বা যেটা আমরা দেখছি এগুলো পুরোপুরি মানসিক ব্যাপার। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে আবার দেখ এই ব্যথাটা কিন্তু শারীরিক, এটা কিন্তু তুই ডিনাই করতে পারবি না।
শোন, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করি, আপাতত মাসুদ ভাই যে ঘাটে নেমা কি হলো এটা একটু শুনি।
হ্যাঁ
মাসুদ ভাই, তারপর কি হলো?
ঘাট দিয়ে নামার সময় অনেক সময় সবাই বলতো যে ঘাটের কাছে নাকি ওই চুলগুলা ভাসে, আর এই চুল দিয়েই মানুষ পেঁচায় নিয়ে যেত। তো এর আগে যত মানুষ হারাইছে বা কেউ যদি ছুটে আসতো অনেকে, যেমন আমার জানা মতো আমার এক বড় ভাই, উনি ওরকম গোসল করতে নামছে, তার ঘাটের তার শেষের দিকে বুক পানিতে নাইমা উনি গাঢ়লতেছে, উনি টের পাইছে যে পুরো চুলে ওনার পাও এক পাও জড়াই ধরছে। জড়াই ধরার পরে উনি এই টাইনি নিয়ে গেলো, টাইনি নিয়ে গেলো আমার, এরকম যখন চিল্লা চিল্লি শুরু করছে, তো আশপাশে আমরা অনেকে ছিলাম, আমরা তো ছোট বড় অনেকে ছিল। গোসলের টাইমে বেশিরভাগ পুরুষ ছেলেরা আমরা এক টাইমে গোসল করতাম, কারণ গোসল করে আমরা নামাজে যাব।
আচ্ছা আচ্ছা।
তো সবাই মিলে টানাটানি করে অনেক কষ্টে উঠেছি, তো তার পায়ে দাগ ছিল যে কিছু একটা পেঁচ দিছিল।
আপনি দেখেছেন সেটা?
হ্যাঁ, সেটা আমরা বাস্তবে দেখা।
আচ্ছা।
তো আমরা একবার শেষের দিকে সিঁড়িতে নামতাম না, তো চার পাঁচটা সিঁড়ি পার হইলে নিচে নামলেই পায়ের কাছে কিছু একটা বাঁধলো আমার। আমরা আমি গোসল করতে নামছি, আমি দোয়া কালাম পরে ফরজ নিয়মে যেভাবে গোসল করে আমি ওইভাবেই নামলাম, আমার পায়ের ভিতরে গোল গোল কিছু একটা বাঁধলো। বাঁধার পরে আমি হাত দিলাম, পায়ের নিচে হাত দিলাম, হাত দিয়ে তুললাম, তোলার পরে দেখি পয়সা। তো ওই সময় ছিল আপনার তখনকার 10 পয়সা 5 পয়সা ছিল, 4 আনা ছিল, 8 আনা ছিল, কিন্তু আমি পাইলাম আনা, সেটা ছিল সম্ভবত 1 আনা, 1 আনা, তারপরে 5 আনা।
তাহলে আপনি মানে 35-40 বছর আগের,
মানে সেই আনাগুলো পাইতাম আমি, খুব বেশ কিছু আনা পাইছি, আধা আনা, 1 পয়সা, এরকম আমার বড় বড়, মানে সেগুলোর কোনো ইয়া পাই না, এটা কোন দেশের। আমি মসজিদের হুজুরে দেখাইছি, আমার চাষাদের দেখাইছি, মুরব্বীদের দেখাইছি, যেটা কোন দেশের তা আমার ভয় দিত। প্রথম প্রথম দেখাইতাম না, প্রথম নিয়ে জমাইতাম, ও পয়সা পাইছি, তখন মনে করতাম এইটা যে কারোর পকেট থেকে অথবা কারোর লুঙ্গির গোচার ভিতরে অনেকে টাকা পয়সা রাখে,
অনেকে লুঙ্গির মধ্যে গুজে রাখে।
আমি ভাবতাম কি এগুলো মনে হয় কারোর না কারোর পকেট থেকে অথবা লুঙ্গির গোচায় গোসল করতে আসছে। তা আমি যেহেতু আমাদের পরিবারটা অতটা ই ছিল না, আমি একটু গরিবই বললে চলে, তা আমি ওই পয়সাগুলো পাওয়ার পরে আমি খুব খুশি হইতাম, খুশি আমি ওইগুলো জমায় রাখতাম। এক পয়সা, তারপরে ইয়াগুলা একানা, এগুলা যখন পাইতাম এগুলো আমি নিয়ে নিয়ে সংগ্রহ করতাম। তো দেখা গেছে আমি ঘরে রাখছি দুইটা, ঘরে দুইটা রাখছি, আমি পরের দিন যাই দেখতাম চারটা পাঁচটা হয়ে গেছে। তখন আমার ভয় লাগত, আমি আবার আমার আম্মারে জানাইলাম। সত্যি কথা বলো কি হয়েছে, কোথায় পাইছো? তখন আমি বলতাম মা এরকম পুকুরের ভিতরে পাইছি, সিঁড়িতে। তা মা বলতো না এগুলো তো এই দেশের, এই আমলেরও না, এই দেশেরও না, মানে কোন দেশের রে এটা? আমি অনেকে দেখাইছি, তারা কেউ বলতে পারেনি। লাস্টে আমার একজন ভয় দিল, এগুলো আমারে দিয়ে দাও, তা নাহলে তোমার পুলিশে ধরবে। যখনই পুলিশের কথা বলতাম তো ছোট, তখন আমার একটু ভয় লাগলো, পুলিশে ধরবে এই পয়সার জন্য? তখন আমি বললাম যে ঠিক আছে আপনাকে আমি দিয়ে দেবো।
আমি কিন্তু সম্বন্ধে এটা চিন্তা করতেছিলাম, বুঝছো, এখন যদি আমাদের কাছে পুলিশ জিজ্ঞাসা যে মানে করোটা কি,
তখন জবাব কি? আসলে আমাদের চারপাশে কোনো আলোই পাইতেছি না, ঠিক আছে, দুইটা থেকে পাঁচটা হয়েছে, মানে বাড়তে ছিল। এক পর্যায়ে আমার দুই হাতের মানে কোষ, যেটা বলে দুই হাত ভরে গেছে, মানে উল্টোগুলো পয়সা হয়েছে
একটা থেকেই
না, তখন মানে আমি আট থেকে দশটা পয়সা পাইছি সব মিলে, কিন্তু এগুলো শুধু বাড়তে থাকলো। বাড়তে থাকার পরে আমারে মানে আমি একদিন গোসল করতে গেছি, তখন কেউ কোনো লোকজন নাই, না থাকার কারণে আমি আবার চলে আসতেছিলাম। তখন আমার ওই পাশের ঘাট থেকে একজন বলতেছে, ডাক দিছে, মাসুদ গোসল করো। আমি বললাম যে না, আমাদের এই ঘাটে, আমার আমি তখন আমার এলাকার ভাষায় বলছি যে না, আমাকে ঘাটে কেউ নেই, তা আমি একা একা গোসল করবো না, তা আমি তো আসি, নামো। না আপনি তো
নিতেন, আপনি
হঠাৎ
করে মনে হতে পারে যে কিছুই না, এরকম একজন ডাক দিতেই পারে, কিন্তু অপরিচিত একটা মানুষ অন্যদিকে ফেরা, মাঝখান থেকে ডাক দিচ্ছে অনেক দূর থেকে, কিন্তু আওয়াজটা মনে হচ্ছে আমার পাশেই, এটা কিন্তু ছোটখাটো ব্যাপার না।
আসলে ফেস দেখা যাইতো না, এই জন্য আসলে চুলগুলা, এই যে চুলের গল্প, এইখানে যতগুলো মানুষ যে যারাই দেখছে প্রত্যেকেরই চুল বড়, চুল দিয়ে এমন ভাবে ফেস ঢাকা থাকে, মনে হয় না যে ফেসটা কোন দিকে, মানে এর ফেসটা যে কোন
মুখটা কোন দিকে আছে এটা বোঝা যায় না।
আমি মনে করতেছি তার মুখ ওই দিকে, কিন্তু ওই দিক দিয়ে যে দেখতেছে সে মনে করতেছে তার মুখ এই দিকে। আসলে তার ফেস ওই পুকুরে যতদিন, যে যত মাথা দেখছে, চুল দেখছে, কেউ কোনোদিন ফেস দেখে নাই আমার আমার জানা মতে, তো যার কারণে আমিও দেখতে পারতেছি না। তো আমার বলতেছে গোসল করো, সমস্যা নেই, তো কণ্ঠটা একটু ভারী। আমি বললাম না, আমার গিয়ে ঘাটে যখন কেউ নেই আমি নামতেছি না। আমি বললো সমস্যা নেই, তুমি নামো। তখন আমি দৌড় দিলাম, আমার মা বলে দিছে এক মায়ের এক ছেলে খবরদার, কোনো ইয়েতে দরকার নেই যাওয়ার, পানিতে বিশেষ করে, তো বিশেষ করে পানিতেই কিন্তু সমস্যা দেখা দেয় বেশি। তো আমি দৌড় দিয়ে বাসায় চলে গেলাম, যাওয়ার পরে আবার গোসল করার জন্য ওই পাশের বাড়ির সবাই নিয়ে চল গোসল, আবার গোসল করতে আসলাম, তখন আমার আমি আবার একটা পয়সা পাইলাম। পয়সা পাওয়ার সময় আমি যখন তখন ওই পয়সাটা নিতে গিয়া, মানে ওই যে পয়সার একটা লোভ হয়ে গেছে, যেই সিঁড়িতে পাইতাম ওই সিঁড়িতে না পাই আরেক পাও নিচে নামাইছি, এইভাবে কয়েকটা সিঁড়ি আমি কিন্তু নামছি
এই লোভে, পয়সা এক ধাপ এক ধাপ করে নামছি,
এক ধাপ করে নামতেছি। তখন লাস্টেরটা যখন আমার গলা মানে মুখ ঢাকবে, আর একটু নামলেই আমার মাথাটা নামে, এরকম পরিস্থিতিতে আমি যখন নামতেছি তখন আমার সেন্স আছে, আরে আমি তো বেশি নিচে নামতেছি, আর পয়সাও পাইতেছি না। খুঁজতে খুঁজতে একটা পয়সা সিঁড়ির এ মাথা ও মাথা, সিঁড়ি বান্ধানি তো, সিঁড়ির এই মাথা ও মাথা হাঁটতেছি, সবাই বলে কি ব্যাপার তুমি এরকম করো, ঘুরো কেন? আসছে বলা যাবে না, কারোর কিন্তু বলি না, শুধু মা জানে, আর ওই কয়েকজন মুরব্বীরে বলছি, তারা বলছে এটা এই দেশের না। তো আর একজন বলছে ওই লোকটা খুব চালাক, উনি মনে করছে বিদেশি পয়সা বিক্রি করলে, উনি আবার ওই টার্গেটে নিতে চাইছে। তো এক পর্যায়ে আরেকটা পয়সা যখন আমি পাইলাম, ওই দিনটা রাত্রে আমাদের বললো যে তুমি আরো পয়সা পাবা, তুমি আরো নিচে নামো, আরো ভিতরে আসো, মানে এদিকে আরো নামো।
স্বপ্ন দেখছেন
রাত্রে? এই যে চুল শুধু মাথা,
মানে এটা কি স্বপ্নে?
স্বপ্নের মধ্যে, স্বপ্ন বলতে আমি রাত্রে দোয়া গেলাম পুরেই শুই, তার মধ্যে আসাটা বিশাল ব্যাপার, তার ভিতরে শুধু মাথাটা এমন ভাবে আপনার, আমি যখন শোয়া আমার স্বপ্ন কিনা, মানে স্বপ্নের ঘরেই একবারে মাথার উপরে মানে তাল তাল ভেদ করে মাথাটা, শুধু মাথাটাই দেখা যাচ্ছে, বলতেছে তুমি আরো পয়সা পাবা, আরো অনেক কিছু পাবা, তুমি আরো নিচে নামো।
আচ্ছা আপনার কি কখনো মনে হয় নাই মাসুদ ভাই যে আপনার যে পয়সার প্রতি আগ্রহ, সেই আগ্রহটা আপনার এসব জিনিস মানসিক ভাবে দেখাইতেছে, বুঝাইতেছে যে তুই আয় আরো পয়সা পাবি?
যদি মানসিক ভাবে দেখাবে তাহলে পয়সাটা মানসিক ভাবে কোথা থেকে আসবে?
সেটাই,
এটা তো পয়সাটা তো সবার হাতে দিচ্ছি, এটা তো
দেখতে পাচ্ছে, এটা তো হাতে ধরতে পারছে, এটা বাড়তেছে, ওটা তো আর কল্পনা না।
তার ভিতরে আমি যেমন ঢাইলে হাতে নিছি পুরো হাত ভরে গেছে সব মিলে,
তো এটা কল্পনা, আসলে ভাবার কিছু ইয়ে নাই।
তো আমার মারে যখন দেখালাম ওই রাত্রে, যখন আমারে বললো যে আরো পয়সা পাবা, আরো কিছু পাবা, অনেক কিছু পাবা,
এই মাথাটা মানে শুধু মাথা দেখতে পাচ্ছেন ঝুলে উপর থেকে মানে চালের ওখান থেকে
ভাসমান, সোনার উপরে ভাসমান।
তারপর
কিন্তু যখন এই স্বপ্নে দেখলাম যে এই, তখন থেকে আমি বুঝছি যে না উপরে আসছে, ঠিক আছে। অনেকে বলতো মাথা দেখতাম বা চুল দিয়ে ধরছিল, সবই তখন বুঝলাম যে ঠিক আছে। তো আমি আর নিচে নামি না, আমার আব্বারে তারপরে আমার আম্মারে সবার কাছে যখন বললাম যে আমি রাত্রে এই দেখছি, তখন আম্মা বলল যে তুমি আমাকে শরীর কাঁপতেছে, ঠিক আছে
স্বাভাবিক।
এই জন্য ওই সময় আমার খুব কাঁপা কাঁপা অবস্থা ছিল, এখন এই যে বলতেছি এখনো কিন্তু ইয়ে লাগতেছে, গলা টলা শুকাই যাইতেছে, যেহেতু এটা একবারে আমার বাস্তব থেকে নেওয়া। তো আমার আম্মা আব্বারে যখন জানাইছি সবাই বললো যে শিগগিরই এগুলো সব ফালাই দিবি, সব ফালাই দিবি, এগুলো রাখলে তোর তোর নিয়ে যাবে। কারণ এর আগেও নিয়ে গেছে আর ফেরত আসেনি। তো শেষ পর্যন্ত আমি এগুলো ফালাইতে মায়া লাগতেছে, তারপরে আমার হাতেই ফালাইতে হবে, আমি পাইছি আমারই
ফালাম।
আমার মন মুরব্বীরা বললো যে তুমি পাইছো তোমার হাতেই ফালাইতে হবে, অন্য কেউ ফালাইলে তার আবার সমস্যা হইতে পারে। তো আমি এইগুলো নিজের হাতেই যাই, আবার এই পুকুরের মধ্যে এক একটা করে ঢিলাই ঢিলাই ফালাই আর কি, যা তোর পয়সা তোরে দিয়ে দিলাম, তোর টাকা তোরেই দিয়ে দিলাম, তোর সম্পদ তোরেই দিয়ে দিলাম, আমি নেব না। কারণ এই ধন সম্পত্তি আমার দিয়ে তারা আমার নিয়ে যাবে, আমার ধন এইগুলা ধন সম্পত্তি শুধু বাড়তে থাকবে, আমার বাবা মা পাবে। তার কথা হলো ওই দিন রাত্রে আমার বলছে যে তোমারে তুমি আসো আরো পাবা, তোমার বাবা মা এগুলো পাইতেই থাকবে। কিন্তু আমি এইগুলো যখন আব্বা আমারে বলছি তখন বলছে খবরদার ওদিকার যাবা না। তো আমার ভিতরে তো চার আনা এই এক আনা দুই আনা এরকম করে টাকা গোছানোর একটা লোভ
চলে আসছে।
তো আমি বেশ কিছুদিন পুকুরে যাইতাম না, এর ভিতরে চলে গেলাম কোথায় ওই বিআইটি কলেজের ভিতরে, তখন আর এই পুকুরে গোসল করতে যাইতাম না,
পুকুর চেঞ্জ করে ফেললাম।
ওই বিআইটি পুকুরে যাইতাম, খেলাধুলা করতাম, পুকুরে গোসল করতাম, চলে আসতাম বাসায়। এরকম করতে করতে একদিন দুই দিন এর মধ্যে শুনি ওই ওইখানের পুকুরেও নাকি মানুষ হারাই যায়, বছরে একজন হলেও নিবে
ওই পুকুর,
এখনো নাকি রীতি, ঠিক আছে, যে বছরে একজন হলেও নিয়ে।
ওই পুকুরটা কোন জায়গায়, জায়গাটা কোন জায়গায়?
খুলনা ফুলবাড়ি গেট বিআইটি কলেজ।
আচ্ছা বিআইটি কলেজ,
এটা এখন বিআইটি রে হয়তো নাম বাংলা করছে কিনা,
কেউ নিশ্চয়ই শুনে থাকলে বুঝবে যে জায়গাটা আসলে কোথায়।
তো ওই বিআইটি কলেজে আমাদের বাড়ি থেকে ওয়ালের নিচ দিয়ে ঢুকতাম, মানে বিআইটি কলেজের বেরি অনেক বাউন্ডারিটা অনেক বিশাল,
ঘুরে যেতে হবে বলে নিচ দিয়ে চলে যেতে,
ঘুরে যাইতাম না। আমাদের গ্রামটা একটা বাউন্ডারি পরে সামনে, সামনে একটা বাউন্ডারি পরে গ্রামের ভিতর দিয়ে, ওই বাউন্ডারির নিচ দিয়ে রাস্তা করে নেওয়া, নিচ দিয়েই আমরা যাইতাম, যাওয়া আসা করতাম, যাই গোসল করে আবার চলে আসতাম, খেলাধুলা করতাম। তো আমার আমার বন্ধু বান্ধব সবাই নাম ধরে যেতাম, মাসি উত্তি কিন্তু একমার এক তোলা খবরদার ওই মাঝখানে যাইসনি, ওই আমি ওই হাঁটু পরিমাণ বা মাজা পরিমাণ পানিতে নামিয়েই গোসল করে আবার চলে আসতাম। তখন আমার একটু খুবই রিক্সে চলতে হইতো। তো একদিন দুদিন ওই বল খেলতাম, হাডুডু খেলতাম, খেলতে খেলতে একদিন ওরকম ওরা কথা বলতেছে, তো আমি বলি যে তোরা কথা বল আমি গোসলটা করে নিই। এর মধ্যে ওরা কথা বলতে বলতে একটু চোখের আড়াল মানে রাস্তার ওই পাশে ওরা, আমি পুকুরে, আমি যখন গোসল করতে নামবো তখন দেখি যে ওই পাশের একজন লোক সেও গোসল করতে নামছে, সে শরীর ডলতেছে, গোসল পুরা শরীর ভিজায় নাই। তো উনি হাত পা ডলতেছে, ফেস দেখি নাই, ফেস দেখছি সম্ভবত খেয়াল নাকি নাই যে এই লোকটা, তো সুন্দর লোকটা, তো ওনারে দেখে আমি দেখলাম উনি যখন গোসল করতেছে তাহলে আমি নামি। তো আমি ওই মাজা পরিমাণ নাই না, ঝাপাত করে একটা ডুব দিয়ে উঠে তাকাই, দেখি যে ওই পাশের ঘাটলার কোনো পানি লড়াও নেই, ওই পাশের ওই লোকটাও নেই, ওই কাপড় চোপড় কিছুই নেই। তখন আমার একটু সন্দেহ হলো কি ব্যাপার, লোক তো আমি এক ডুবের ভিতরে তো সে
দুই তিন সেকেন্ডের ব্যাপার।
হ্যাঁ, তো আমি তখন একটু থাইমে গেলাম, থাইমে যায় তাকাইছিলাম যে পানি টানি লড়ে নাকি, লড়ে না, পানি লড়ে না। তখন আমি খুব দ্রুত উঠে গেলাম যে নিশ্চয়ই কোনো কিছু একটা হবে। তো আমি যখন উঠে আসলাম, আইসে চতুর্দিকে তাকায় দেখলাম যে লোকটা যদি গোসল করে উঠে থাকে তাহলে তো খালি গায়ে একটা লোক যাবে এখান থেকে, অথবা একটা লোক তো থাকবে আশেপাশে। আমি উঠতে নাড়তে নাই, দশ হাত সামনে যাবে, কোনো লোকজন নাই, আমাদের এই ছেলে পেলে ছাড়া বাইরের বাড়তি কোনো লোকজন পাইলাম না।
তখন আমাদের মধ্যেই,
হ্যাঁ, মুহূর্তের ভিতরে ওই লোকটা মানে ওই যে ডুব দিছে, আমি ডুব দিছি, উনিও ডুব দিছে, উনি ডুব দিয়ে এদিক চলে আসছে, মানে আমার সম্ভবত উনি আমার নেওয়ার জন্য উনি কাজটা ইয়ে করছে যে নামুক নিয়ে যাবো এরকম। ওখান থেকে বসে একজন যে কোনো ওসিলাই নিয়ে যায়। তো আমি তাড়াহুড়ো করে উঠে তো ওদেরকে ডাক দিলাম, এই ওখানে তখন আমার বন্ধু বান্ধব ছিল, ওদেরকে বললাম যে বুঝতে এই অবস্থা, তো লোক গোসল করতে দেখলাম কই গেল, না তো তুই ছাড়া তো আর কারোর, আমি আমরা ঘাটে দেখলাম না, তার মানে ওরাও কিন্তু ঘাটে আর কারোর দেখে
নাই,
আমি দেখছি যে একজন লোক গোসল,
টোপটাই আপনার জন্য ছিল।
তখন আমার ভিতরে একটা ভয় কাজ করলো, আমার পুরো শরীরটা একটা কাঁপুনি দিয়ে উঠলো যে বাবারে বাবা আমি কোত্থেকে আসলো, ঠিক আছে যদি পানির ভিতরে নিয়ে যাইতে তাহলে তার ফেরত নেই, আল্লাহ আমার বাঁচাইছে। তো ওই দিনই আমি যে এত একটা ভয় পাইছি, আমি জ্বর হয়েছে, ভয়ের ঠেলায় আমি খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল, কথা বলতাম কাইতে কাইতে,
মানে শ্মশানের মতো জায়গায় আপনি ভয় পান নাই। আর এইটা চিন্তাগ্রস্ত,
এই পুকুরটা খুবই ভয়ানক, এই পুকুরটাতে মানুষ নিবেই নিবে, এখান থেকে একটা নৌকা ভাসত সিমেন্ট দিয়ে তৈরি, সিমেন্ট বালি দিয়ে তৈরি, আমি যতটুকু শুনছি।
এটা কখন মানে মাঝে মাঝে ভাসত,
মাঝে মাঝে ভাসত এই লোক নেওয়ার জন্য, যখনই এই লোকগুলা মাঝখানে যাইতো পুকুরের মাঝামাঝি যাইতো, যদি এক মায়ের এক ছেলে পাইতো, অথবা কিছু কিছু বিষয় আছে ওই বিষয়গুলো ওরা যদি পাইতো সুন্দর বা কিছু একটা রাশির লোক আছে, সেটা পাওয়ার সাথে সাথে নৌকা ডুবে যেত, ডুবে যাওয়ার সাথে সাথে সবাই তো যার যার যান নিয়ে সাঁতরায় পারে আসতো, একজন একজন হারাইতো। তো যাই হোক, আমি ওইখান থেকে পলায় আসার মানে উঠে আসার পরে অসুস্থ হওয়ার পর তখন আর ওই পুকুরে গেলাম না, যে না ওই পুকুরে আর যাওয়া যাবে না, বাবা একবারে সামনাসামনি টার্গেট, সেখানে তো যাওয়া সম্ভব না। ওরা সবাই বাসায় এসে আমার বলছে, আমার আম্মারে বলছে যে ও বলে দেখছে লোকজন আর একজন লোক গোসল করতেছে, অথচ আমরা দেখতেছি মাছ একাই গোসল
করতে।
তখন আমার
এরপর কি আপনি বেশি দিন কি অসুস্থ ছিলেন?
জ্বর হয়েছিল, পানি টানি পরে ফুটে দিয়ে দিছে, দোয়া কলম পরে ফু দিছে, আমার আম্মা অনেক যত্ন নিছে, ফু দিছে, নামাজ পড়ে পরে ফু দিছে।
আচ্ছা,
তো এরপরে আর ওইদিকে আর যাই না, আস্তে আস্তে এক পর্যায়ে আমাদের পুকুরে কিছুদিন গোসল করতে করতে আবার বন্ধুদের তালে পরে ওই আমাদের যেই পুকুরটায় মাথা দেখা যাইতো, চুল
দেখা
পাইতাম, ওইখানে তালে তালে আবার যাওয়া শুরু করলাম।
হ্যাঁ,
একেবারেই সামনে, বাড়ির সামনে একবারই পরে আমার ওই পুকুরটা। তো ওই পুকুরে যাইয়া বেশি নিচে নামতাম না, এই হাঁটু পানি মাজা পানি হইলে ওরা সবাই থাকতো সামনে, সবাই গোসল করতো, আমি ভিতরে এরিয়ার ভিতরে থাকি, আমি গোসল করে উঠে যেতাম। হঠাৎ করে একদিন ওরকম ঝপাঝপ ডুব দিতেছি, তো পায়ের কাছে কিছু একটা বাঁচছে, আমার ওই যে পয়সার লোকটা রয়ে গেছে, আমি তাড়াতাড়ি হাত দিছি যে পয়সা মনে আবার পাইলাম। তো হাত দিয়ে দেখি একটা চাবি, পিতলের কালার, মানে যেটা সচরাচর চাবিতে সহজে পাওয়া যায় না, হ্যাঁ, চাবিটা পিতলের, আর চায়না তালা খুলতে যেরকম চাবি গুলা পাতলা এরকম, কিন্তু মাথাটা একটু চোখটা মানে একটু লম্বা টাইপের, লম্বা হবে আপনার 2.5 ইঞ্চি, 2.25 ইঞ্চি মতো। তো এই চাবিটা আমি পায়ে আমি মনে করছি নিশ্চয়ই কারো না কারোর হবে, এত উপরে তো কারোর ইয়ে না, হয়তো কারোর চাবি পড়ে গেছে। তখন আমি উঠে সবারই বাড়ির আশপাশে সবারই বলতেছি, খালা চাবি পড়ছে, কাকি চাবি পড়ছে, মামা চাবি পড়ছে, কাকা চাবি পড়ছে, কেউ বলতেছে না আমাদের কারোর চাবি না। সবার জানানো হয়েছে যে আমি কিন্তু একটা চাবি পাইছি, যার চাবি হোক হয়তো কারোর সিন্দুকের অথবা কারোর ঘরের তালার এরকম হতে পারে, যখন আমি সবাই জানাই দিছি, এবং কি আমার যাওয়ার সময় সবাই বলে গেছি যে আমি একটা চাবি পাইছি, যার হবে প্রমাণ দিয়ে নিয়ে যাই। তো না, কেউ চাবিটা নেয় না, প্রায় অনেক দিন হয়ে গেছে, চাবিটা কোনো কাজে লাগে না। ডয়ার থেকে হঠাৎ করে আমি বের করলাম, ডয়ারে ছিল, আমি পড়তাম টেবিলে, টেবিলের ডয়ারে থেকে চাবিটা বের করলাম, এই চাবিটা পাইলাম পানির ভিতরে, পয়সাগুলো তো বাড়ছিল, তা চাবিটা দিয়ে তো কিছু হলো না। তো চাবিটা দেখি কোনো কাজে লাগে কিনা, মাথায় হঠাৎ করে আসলো। তো একদিন মানে মসজিদের তালা যায় তালা দেওয়া, আমি প্রায় যাইতাম, যাই আজান দিতাম, তো হুজুর নাই, একদিন একটু ইয়া ঢুকছে ভিতরে, মাথার ভিতরে প্রায় সময় যায় ঘুরতে হয়, হুজুর থাকে না,
অপেক্ষা করতে
হয়, দাঁড়ায় থাকা লাগে। তো আমি কই যে দেখি আমার চাবিটাই কাজ করে, আমি যাই তালাতে যখন চাবিটা ইউজ করলাম খুলে গেল। খুলে যাওয়ার পরে আমি আজান টাজান দিয়ে বসে নামাজ টামাজ করলাম। হুজুর বললো চাবি পাইছো কি? আমি বললাম চাবি আমার কাছে একটা ছিল। না তোমার তো চাবি দেওয়া হয়নি। আমি বললাম যে এরকম আমি একটু চাবি পাইছি, ওইটা দিয়ে টেস্ট করছি খুলে গেছে। ওনারা বলছে মনে হয় এমনি সাধারণ
মিলে গেছে।
তো যাই হোক ওটা মাইন্ড করলো না। হুজুর যে রুমে থাকে ওই রুমে আমি হুজুর আমার অনেক ভালো জানতো, আমার ভালো কোনো খানা হইলে আমার ডাইকে খাইতে দিত। তো হুজুরের রুমে প্রায় যাইতাম। যাওয়ার পর হুজুর বললো যে তুমি প্রায় আসবা, অনেক কিছু শিখাবো, হাদিস টাদিস অনেক কিছু আছে শিখাবো, তুমি আইসো। আমি প্রায় যাই। তো ওইরকম ওই চাবিটা আমার কাছে রাখলাম, চাবিটার ওই ছিদ্রটা দিয়ে একটা ধরার ই বানিয়ে নিলাম ঝুলানি, ওটা সাথে রাখতাম। তো চাবিটা নিয়ে ওই প্রায় যাইতাম, যাই একদিন দেখি হুজুর নাই। তো আমি ওই হুজুরের তালাটা নিয়েও মনের ভিতরেই হলো, দেখি তো এটা খুলে নাকি। ওইটাতেও টাচ করছি, ভিতরে দেয়ার মোচর দিতে দেরি, খুলতে দেরি নাই কোনো তালা। তো ওইটাও খুলে গেল। হুজুর এসে বলে খুললা কিভাবে? আমি বললাম এই তালা চাবি দিয়ে। আশ্চর্য, মসজিদের তালাও খুললা এটা দিয়ে, আমার ঘরের তালাও খুললা এটা দিয়ে। তো আমার উপর বিশ্বাস ছিল, আমি কোনো কিছুতে হাত দিতাম না, আমি বসে পড়তাম। আমার যে পড়া দিছে আগের পড়া, এগুলো পরের দিন পুরো ই করে। তো এরকম আবার একদিন একজন একটা রিক্সা, ওই সময় আমাদের ওইদিকে রিক্সাগুলো নতুন, একটা রিক্সা রাইসার উনি তালা দিয়ে বাসায় যায়, হয়তো সম্ভবত ভাত খেতে গেছে। তো আমার কৌতূহল হলো যে রিক্সা চালাবো, রিক্সা চালানো শিখবো কিভাবে চালায়। তো তালা মারা, এই যে চেন টানা একটা তালা ছিল, লক করে দিত, ওটা খুলতো না সঙ্গে। সাইকেলের চাবিতে ছিল, সাইকেলের ভিতরে অনেক সময় অনেকে মারতো তালাগুলা, চেন তালা দিলাম। ওই তালাটা মারা ছিল, আমি ওই চাবিটা ব্যবহার করলাম, খুলে গেল। খুলে যাওয়ার পরে আমি রিক্সা এদিক নিয়ে এদিক নিয়ে এদিক নিয়ে চালায় বেড়াইতেছি। উনি এসে বললো কি ব্যাপার, তুমি খুললা কিভাবে তালা মারা? বললাম যে এই চাবি। এখন আস্তে আস্তে এই আমার নাম আশপাশে মোটামুটি ছড়াই গেছে। মাসুদের কাছে একটা চাবি আছে, ও যে তালা খুলে সেই দিয়ে খুলে যায়। একদিন এক লোক মোটর সাইকেল নিয়ে দোকানের সামনে বসা, তো উনি লক করা ওনার মোটর সাইকেল, আমার দুলাভাই হয় সম্পর্কে দুলাভাই, তা বললো শালাবাবু তুমি নাকি চাবি পাইছো, দেখি আমার মোটর সাইকেলটা চালাও তো দেখি কিরম পারো। আমি বললাম সত্যি? বললাম হ্যাঁ। আমি ঠিকই আমার চাবিটা বের করে মোটর সাইকেল যখন চাবি দিলাম, ঠিক অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পর আমি হর্ন দিলাম, টিটিং যে সাউন্ডটা দিলাম, তখন উনি চোখ কি ব্যাপার মাসুদ? ওনার হাতে চাবি। আমি বললাম যে খুলে ফেলাইছি, কয় স্টার দাও তো। আমি স্টার দিলাম, হ্যাঁ স্টার নিয়ে নিছে। তখন উনি দৌড়ে এসে তাড়াতাড়ি থামায় বললো কি ব্যাপার, কি দিয়ে খুললাম? এই চাবি দিয়ে। তখন আমার মোটামুটি নাম হয়ে গেছে, মাসুদের কাছে একটা চাবি আছে, তালাই খুলে যাইতেছে। তখন এক পর্যায়ে আশপাশে সবাই একটু সজাগ হয়ে গেল যে মাসুদ কিন্তু তালা একটা চাবি একটা পাইছে, এটা দিয়ে কিন্তু সব খুলে যায়। চেয়ারম্যান চাপা হয়, তখন মেম্বার ছিল, তা ওনাদের কাছেও কানে চলে গেছে যে মাসুদের কাছে একটা চাবি। তো এলাকার কিছু লোকজন আছে যারা কিন্তু স্বার্থ সিদ্ধির জন্য অনেক চেষ্টা করে। ওই যে পয়সা দিলাম না, পয়সা না দেওয়াতে ওনারা একটু ছিল, তখন ওনারা আমাকে লোভ দেওয়া শুরু করলো যে তোমার ওই চাবিটা আমাদের দাও, তুমি যা চাও যত টাকা পয়সা চাও দেওয়া যাবে, দিয়ে দেবো, কিন্তু চাবিটা আমাদের দাও, আমাদের দাও। আমি এর ভিতরে অনেক ঘরের তালা তাদের সামনেই যে কাকি দেখেন আপনাকে ঘরের তালা এই যে খুলে ফেলাইতেছে, এবার খুলে দেখাইতাম। আবার অনেক বাড়ির ভিতরে যাইতাম, কাকি এই যে আপনাদের আলমারির তালা কিন্তু এই যে খুলে ফেলাইলাম, মানে আমি ফ্রিলি মাইন্ডে সবার সাথে এটা
সবাইকে এটা দেখাই বেড়াইছেন,
দেখেন কি একটা চাবি পাইছি,
অদ্ভুত একটা জিনিস
খুলে যাইতেছে সব। একটা চাবি দিয়ে যে এতগুলো তালা খোলা যায়, সবাই অবাক হয়ে গেছে। তখন এই চাবিটার জন্য আমার রাত্রে ১২টা ১টার সময় এক একজন আসে, আইসে মাসুদ চাবিটা দাও। এই যে একটা চাপে পড়লাম, সবাই শুধু আসে চাবিটা দাও, চাবিটা দাও। কারণ আমি তো দিতে দিই না, কারোরে দিই না, আমার হুজুর বলে দিছে এই চাবি কারোর হাতে দিবা না, তোমার অমঙ্গল হবে, প্লাস যে নিবে সেও একটা না একটা দুর্ঘটনা ঘটাবে, কারো না কারোর কিছু একটা হারাবে বা চুরি চুরি ডাকাতি যাই হোক হবে, এই সবই কারোর দিবা
এমনি একটা চুরি ডাকাতি হলে তো এলাকার মধ্যে আপনার দোষ
থাকবে। তখন কিন্তু আমাদের ওই দিকটায় চুরি চুরি হয়েছে, অলরেডি চুরি হয়ে গেছে, কিন্তু এই চাবির জন্য চুরি হয় না, তালা ভাঙে ভাঙে চুরি হয়েছে, যার কারণে আমি
খোলা পাইলে হয়তো আপনার
দোষ, খোলা পাইলে আমার দোষ। তো আমাকে আমার কাকা আমার মুরব্বী যারা ওনারা বললো যে বাবা তুমি যে চাবিটা পাইছো এই চাবিটা কিন্তু পুরো রিক্সে, এখন যার বাড়িতেই ই হবে তোমার কিন্তু ধরবে, আর এই চাবিটা তুমি যেহেতু সরাই দিছো সবার কাছে, এখন এটা নিয়ে তোমার আর রক্ষা নেই, তুমি এখন এটা নিয়ে কি করবা? তখন আমার এই চাবি নিয়ে আমার মানে খুব চাপে পড়লাম। চাপে পড়ার পর আমি বললাম যে না, এই চাবি আর রাখা যাবে না। আমার মা বললো তুমি যেখানে পাইছো ওইদিকে ওই পুকুরে আবার ফালাই দিয়ে আসো। তখন ওই চাবিটা আবার সেই রিংটা খুলে শুধু চাবিটা আবার মানে কারোরে না দেখে মানে একা একা একেবারে একেবারে রাত্রেবেলা ওই রেল লাইনের ওই পাশ দিয়ে ঘুরে একা একা যায় চাবিটা গায়ে ধরে ঢিলা দিয়ে একবার মাঝখানে
এইটার সময় যে যখন পয়সা গুলার ব্যাপারে যখন আপনারা বলছি তো এই চাবির বেলা এরকম কোন কিছু ঘটা নেই
কোন স্বপ্ন কিছু স্বপ্নটা বলে নাই জাস্ট আমি তো একটা ফল পাইতেছি আমাকে লোভ দিতেছে যে এইভাবে এইভাবে করে
এইভাবে হোক পুকুরে নামাবে
পুকুরে আমাকে নিবে যেহেতু একটা
এক মায়ের ফল ছিল যেহেতু
তো এই ছিল আমাদের আমার মোটামুটি জানা
অদ্ভুত মানে আমি
মানে আমার ওই মাথার চুলের যেটা ঘটনা এই মাথার চুল নিয়ে আমি আগে অনেক ঘটনা কিছু শুনছি মানুষের কাছে
স্বপ্নটা
সবার ক্ষেত্রেই শুনছি যে আমার চাচাতো ভাই রয়েছে আমার মামাতো ভাই করছিল আমার দূর সম্পর্কের দাদা দেখছিল কিন্তু দোস্ত এরকম ওনার
মানে নিজে নিজে যেটা করছে গন্ধটা খেয়াল করছিস
প্রচন্ড বাড়তেছে
জামান ভাই গন্ধ বাড়তেছে না মানে আমার মনে হচ্ছে যে আমাদের এই জায়গাটা ত্যাগ করা উচিত কি মনে করিস
আমার তো তাই মনে হয়
মাসুদ ভাই তো শুরুতে বলছিল যে এই জায়গাটার মধ্যে আমরাই চারজনই নাই
আমি একটা জিনিস বুঝতেছি না আমার যেটা হইতেছে সবার হইতেছে আমি উঠতে পারতেছি না আমার মানে যাইতে ইচ্ছা করতেছে কিন্তু আমি উঠতে পারতেছি না
মানে মাসুদ ভাইয়ের কিন্তু অভিজ্ঞতা অনেক বেশ ভালো আমারও কেমন জানি ভেতরে ফিল হইতেছে আই থিঙ্ক আমাদের ওষুধ দিয়ে
এখন আর থাকা ঠিক হবে
না শিশুকে খেয়াল করছিস
এভাবেই শেষ হলো আজকের দর সুমন এবং রেহান ঠিকঠাক মতো ওখান থেকে ফিরেছিল কিনা সে প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি হ্যাঁ তারা ঠিকঠাক মতো ওখান থেকে ফিরেছিল কিন্তু অদ্ভুত কিছু নতুন অভিজ্ঞতা দিয়ে সে গল্প হয়তো বা কোনো একদিন আপনি জানতে পারবেন তবে তারা কি এই ভূতের অভিজ্ঞতা নিয়ে থেমে যাবে প্রশ্নই ওঠে না এই ভূতের অভিজ্ঞতার রেশ কাটতে না কাটতেই তাদেরকে ছুটতে হচ্ছে পরবর্তী সপ্তাহের হন্টেড প্লেসে এবং সেখানে সাথে হতে পারেন আপনিও কুয়াকাটার নির্জন সমুদ্র সৈকতের কোনো এক ভুতুরে জায়গায় নির্জন রাতে বসে যদি আপনি আপনার জীবনের গল্প লাখো শ্রোতাকে শোনাতে চান চলে আসতে পারেন আমাদের এখানে আসার জন্যে আপনার ভুতুরে গল্পের সংক্ষিপ্ত বর্ণনা আমাদেরকে ফোন করে জানাতে হবে এবং অবশ্যই আপনার ফোন নম্বরটি সেখানে বলতে হবে আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892 আমি আবারও বলছি 09613892892 এখানে ফোন করবার পর আপনি পিন চাপবেন এরপর নির্দেশনা অনুসরণ করে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন আজকের মতো আর জি কিবরিয়া আপনাকে শুভরাত্রি জানাচ্ছে রাতটা কি সত্যি সত্যি শুভ হবে ও যাবার বেলা যে কথাটি সবাইকে মনে করিয়ে দিচ্ছি রেডিওর এই অনুষ্ঠানটি শুনে কেউ কখনো ব্যক্তিগতভাবে সুমন এবং রেহানকে অনুসরণ করবেন না অবশ্যই মনে রাখবেন আমরা এই অনুষ্ঠানটি কাউকে অনুপ্রাণিত করার জন্য করছি না সুমন এবং রেহান এই অনুষ্ঠানটি করবার জন্য বিশেষভাবে ট্রেনিং প্রাপ্ত এবং তাদের সাথে কাজ করে এবিসি রেডিওর বিশাল একটি টিম পৃথিবী অপার রহস্যময় বিজ্ঞানশীল রহস্যের ডট খুঁজছে প্রতিনিয়ত আর যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয় ডর
This track was downloaded from FusionBD.com.